মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে নীলকুঠির জলজ প্রেতিনী। আলোহীন জলের গভীরে তাকিয়ে থাকলে মনে হয় এই বুঝে অন্ধকার ভেঙে কিছু একটা উঠে আসবে, তারপর আঁকড়ে ধরে টেনে নিয়ে যাবে অতলান্তে। শ্যাওলা ঢাকা পুঙ্কির জলের আড়ালে ভাসমান কালো ছায়ার মতো ডুবে থাকে ভয়, অপেক্ষা করে থাকে মৃত্যু। সে কালো জলের গভীর থেকে শীতল রক্ত শূন্য দুটো হাত উঠে এলেও আশ্চর্য হব না। এমনই এক জলজ রহস্যের কাহিনী শুনবে আজ আমার বৈঠকখানায়। শুরু হচ্ছে নীলকুঠির জলজ প্রেতিনী।
সন্ধ্যা নেমেছে, পশ্চিম আকাশে রক্তিম আভা আর নেই, ধূসর রং বিছিয়ে আছে মেঘের উপর, উজ্জ্বল কয়েকটা নক্ষত্র উঁকি দিচ্ছে। নদীর জল এখন স্থির, ঘোলাটে, সকলের ঘরে ফেরার তাড়া। প্রখর রোদে পোড়া প্রকৃতি এবার বুঝি নিদ্রা যাবে। এদিকে বৈঠকখানায় আসর জমে উঠেছে অনেক আগেই, আজ উপস্থিতির সংখ্যা ভালোই। শরবত শূন্য এঁটো পাত্রগুলো জড়ো হয়ে আছে ফরাশের উপর, বারকোষের উপর ছড়ানো সন্দেশের গুঁড়োয় মাছি বসছে। গ্রীষ্মের তপ্ত বাতাস জানলা দরজা গলে ঘরের ভেতর খেলা করছে, শুকনো মাটির গন্ধ লেগে আছে বাতাসের গায়ে। খানিক আগে নিধিরাম ঘরময় গোলাপ জল ছড়িয়ে গেল, পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য ধূপবাতি দেখিয়েছেন অনেকক্ষণ হল, চরণামৃতের ঘটি এখনো তার হাতেই রয়েছে, পালঙ্কের উপরে বালিশে ঠেস দিয়ে বসে আছেন জমিদার শশী মুখুজ্জে। গড়গড়ার নল কয়েকটা পাক খেয়ে তার মুখের ভেতর পৌঁছে শেষ হয়েছে, থেকে থেকে ধোঁয়া ছাড়ছেন তিনি। তার স্থূলকায় দেহটা মাঝে মধ্যে নড়ে উঠলে মটমট শব্দ আসছে পালঙ্ক থেকে, সকলের দৃষ্টি সেদিকেই। জমিদার শশী মুখুজ্জে তামাক সেবনের সঙ্গে সঙ্গে কাহিনী বলে চলেছেন। এমন সময় চাকর নিধিরাম বৈঠকখানায় প্রবেশ করে বলল,
গোমস্তা, অদররা এসেছেন, বললেন জরুরি দরকার, একটিবার আপনার সঙ্গে কথা কইতে চান।
গড়গড়া নলটা নামিয়ে রাখলেন জমিদার শশী মুখুজ্জে, তারপর পালঙ্কের উপরে উঠে বসলেন তিনি। এরপর ট্যাঁক খড়ি বার করে সময় দেখলেন, মসলিন কপাল কুঁচকে গেল তার। নিধিরাম ততক্ষণে চৌকাঠ ডিঙিয়ে এগিয়ে এসেছে, আলবোলার নলটা গুছিয়ে রাখল, জ্বলন্ত কাঠ কয়লায় হাতের দ্বারা বাতাস দিল। শশী মুখুজ্জে ঘড়ির থেকে চোখ সরিয়ে বললেন,
এই সময় আধার এসছে, আমি তো সমস্ত দিন কাছারিতে ছিলাম, ফেরবার সময় তো সামনে ছিল, কই কিছু বলবার থাকলে তো।
আচমকা কথা বন্ধ রেখে কিছুক্ষণ ভাবলেন শশী মুখুজ্জে, সেই ফাঁকে নিধিরাম বলে উঠল,
রায় মশাইকে এখানে আসতে বলি।
বেশ, ওকে এখানেই পাঠাও।
নিধিরাম চলে যাওয়ার পরপরই গোমস্তা অধর রায় বৈঠকখানায় প্রবেশ করল, এসেই হাত জোর করে বলল,
অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম জমিদার মশাই, ওসব এছাড়া কোনো উপায় ছিল না।
কি ব্যাপার অধর, হঠাৎ এই বেলা?
আপনি চলে যাওয়ার পরপরই নবাবগঞ্জের মনসুর জোলা কাছারিতে এসেছিল, কোম্পানির সেপাহীরা নাকি তার পুকুর থেকে সব মাছ জোর করে তুলে নিয়ে গেছে, একটি পয়সাও ঠেকায়নি, বদলে মনসুরকে পুকুর ছেড়ে সরে যেতেও বলেছে। ছেলেপুলে নিয়ে ওর বড় সংসার, বেচারা দিনপাত করা কঠিন হয়ে পড়েছে জমিদার মশাই। অবশ্য এই ভাবনা ওর একার নয়, রায়তদের জমি জমাতেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত পড়েছে।
বলছ কি আধার, এ তো একেবারে জুলুম। আমি সদর আদালতে যাব, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে চিঠি লিখব, আমার জমিদারির অংশে এমন অত্যাচার আমি সহ্য করব না আধার। ইদানিং কোম্পানির লোকজনের অত্যাচার বেড়েই চলেছে, এসবের একটু বিহিত হওয়া দরকার। অথচ আমি তো ওদের পাওনা গন্ডা সঠিক সময় মিটিয়ে দিই, বলো প্রজারা কর দেওয়ার আগেই আমি সদরে হিসেব মিটিয়ে আসি, তারপরেও ওরা না 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 কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রজার হয়ে বিচার আমি চাইবই।
শশী মুখুজ্জের বক্তব্য শোনবার পর বৈঠকখানায় উপস্থিত সকলেই সাধুবাদ জানাল। পণ্ডিত বিধুশেখর আচার্য বললেন,
আপনি একেবারে ঠিক কথাই বলছেন কর্তা, সাধারণ মানুষজনের জীবনযাপন একেবারে বিপন্ন করে তুলেছে এই লালমুখো সাহেবদের সেপাই। এই তো সেদিন দিন দশেক আগের ঘটনা, আমার শ্বশুর মশাই সদর থেকে ফিটন গাড়ি করে ফিরছিলেন, সঙ্গে পরিবারের মহিলা সদস্যরাও ছিলেন। তা মাঝ রাস্তা তাদের নামিয়ে দিয়ে দুজন ঘোড়া সেপাই গাড়ি দখল নিলেন, কোনো কথায় তারা শুনল না, একেবারে জোর করে নামিয়ে গাড়ি নিয়ে ভেঙে পড়ল। বন্দুকের নল দেখে কচুয়ান বেচারার তো ভয়ে যাই যাই অবস্থা। এরপরে বাড়ি ফিরতে কি ভোগান্তি না হয়েছিল ওই শ্বশুর মশায়ের।
বলল মাধব ঘোষ। মথুর ঘোষ তার দাদার কথায় তাল মেলাল। এরপর বৈঠকখানায় উপস্থিত সকলেই ব্রিটিশ রাজশক্তির প্রতি তাদের ক্ষোভ উগড়ে দিল, কিন্তু গোমস্তা অধর রায় চুপ করেই দাঁড়িয়ে রইল। শশী মুখুজ্জি আগুনে ঘৃতাহুতির মতো গর্জে উঠলেন,
তুমি এক্ষুনি সদরে লোক পাঠাও অধর, যেমন করেই হোক ব্যারিস্টার বৈকুণ্ঠ চাটুর্যকে আমার চাই, কাল সকালেই চাই। গরিব নিরীহ মানুষের উপরে অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করব না, এটা আমার জমিদারি চায় যাক।
কথা শেষ করে ক্রোধে ছটফট করে উঠলেন শশী মুখুজ্জে। গোমস্তা অধর রায় শান্ত কণ্ঠে বলল,
আইনি পদক্ষেপ আমরা নিতে পারব না কর্তা।
এ তুমি কি বলছ অধর, দেশে অসহায় মানুষগুলোর উপর বাইরের শত্রুরা অত্যাচার চালাবে আর আমরা মুখ বুঝে বসে রইব? আমাদের আইনের দ্বারস্থ হতে বাধা কোথায়?
আগে সে চেষ্টাও আমি প্রাথমিকভাবে করে দেখেছি, তবে কাছাড়ির গচ্ছিত দলিল দস্তাবেজ অন্য কথা বলছে। আপনার পিতৃদেবের জমিদারি আমলে নবাবগঞ্জের বেশ কিছু অঞ্চল তিনি পত্তনি তালুকে পরিণত করতে বাধ্য হয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এক প্রকার চাপে পড়েই তিনি এই কাজ করতে বাধ্য হয়েছিলেন কর্তা।
পত্তনি তালুক?
আগে হ্যাঁ কর্তা, একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সেখানে নীল চাষ করা হবে বলে ঠিক হয়, সেই কারণে রাজপ্রতিনিধিগণ তাদের প্রভাব খাটিয়ে একটি আইন প্রণয়ন করে। কোম্পানির নীল চাষ বিষয়ে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় ভূস্বামী শ্রেণী। প্রজারা জমিদারের অধীনে থাকলে নীলকররা ইচ্ছা মতো নীল চাষ করাতে পারবে না, তাই তারা নতুন আইন বলবৎ করে যাতে জমিদাররা তাদের জমি পত্তনি তালুক দেওয়ার সুযোগ পায়। কোথাও অধিকর্তের বিনিময়ে, কোথাও অত্যাচার জোরজুলুম কিংবা নিজের জমিদারি টিকিয়ে রাখবার কারণে জমিদাররা তাদের অধীনে জমি নীলকরদের হাতে তুলে দিতে বাধ্য হয়। এতে নীলকর সাহেব এবং জমিদার শ্রেণী এই দুই মুখী চাপে পড়ে প্রজারা।
কিন্তু নবাবগঞ্জে তো এতকাল নীল চাষ হয়নি, তবে হঠাৎ আবার কি হল?
আগে কর্মচারীদের বদল ঘটেছে কর্তা, নতুন ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন, ইংল্যান্ড থেকে নতুন সব পুঁজিবাদী সাহেবদের আমদানি হয়েছে, ওরা বাংলায় এই বিস্তীর্ণ ভূভাগে নীলের কারখানা গড়তে চায়, তাই বেছে বেছে নদীর তীরবর্তী অঞ্চলগুলিকে ওরা নীল চাষের জন্য ব্যবহার করতে চায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তদারকিতে শুনেছি আবার নীল চাষ শুরু হবে, তাই কাগজপত্র ঘেঁটে ওরা পুরাতন পত্তনি তালুকের দখল নিচ্ছে। এরপর চাষিদের নীল চাষ করতে বাধ্য করবে। দিনে দিনে পত্তনি তালুকের পরিমাণ ওরা বাড়াবে, অর্থের বিনিময়ে কিংবা জোর জুলুম করে জমিদারদের ওরা বাধ্য করবে জমি কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য।
কিন্তু বাংলায় ধান গম পার চাষ না হলে মানুষ খাবে কি?
এই প্রশ্নের উত্তর অধর রায়ের কাছে নেই। ও মাথা নিচু করে দাঁড়াল। বৈঠকখানায় উপস্থিত সকলের মধ্যেই দুশ্চিন্তা ছড়িয়ে পড়ল। জমি ভূস্বামী ও রায়তদের হাত থেকে চলে গেলে খাদ্য সংকট অনিবার্য, আর্থিক নিয়ন্ত্রণও জমিদারের হাতে থাকবে না। ছলে বলে কোম্পানি নিজের দেশের অর্থব্যবস্থা তুলে নিতে চাইছে। কথাগুলো ভেবে শশী মুখুজ্জে বললেন,
নবাবগঞ্জ যদি পত্তনি তালুকের অধীনস্থ হয় তাহলে তো সেখানে আর আমার কোনো কথাই চলবে না। তাহলে এখন উপায়?
আমরা নিরুপায় কর্তা। গরিব প্রজারা আইনের জটিলতা বোঝে না। ওদের বাপ ঠাকুরদা কবে কাগজে টিপছাপ দিয়ে দাদন নিয়েছিল সে খবর তাদের অজানা। কাগজে যা লেখা তাতে ব্রিটিশ রাজশক্তির ভালো হওয়া ছাড়া গরিবদের জন্য কিছু লেখা নেই। নামমাত্র অর্থের বিনিময়ে ওরা এখন নীলকর সাহেবদের কৃতদাস হয়ে থাকবে। হাল বলদ সবই গেছে, অগ্রিম অর্থ নেওয়ায় ওদের ভিটে জমিটুকু যেতে বসেছে। এই কঠিন মুহূর্তে ওরা আপনাকেই চেনে জমিদার মশাই, ওরা আপনার পথ চেয়ে বসে আছে।
কথা শেষ করে অধর রায় করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। শশী মুখুজ্জের মুখের কথা ফুরিয়ে এল, তিনি নিশ্চুপ হয়ে রইলেন। গলা শুকিয়ে এসেছে, শরীর ঘর্মাক্ত। যতীন উঠে পাখার বাতাস দিল। মথুর ঘোষ অন্দরমহল থেকে জল এনে দিল। জল পান করে খানিক স্বস্তি মিললে শশী মুখুজ্জে সকলকে শান্ত হয়ে বসতে বললেন। পরিস্থিতি সাময়িক স্থির হলে অধর রায় বলল,
আজ মনসুর জোলার এই পরিণতি হয়েছে, কাল সমস্যা বাড়বে। ধীরে ধীরে নীলকররা সমস্ত কৃষক শ্রেণীকেই জোর করে নীল চাষ করতে বাধ্য করবে, নইলে আইনের ফাঁদে ফেলে ওদের সর্বস্ব লুটে নেবে। এই কটা দিনের আর্থিক কষ্টেই ওরা অধৈর্য হয়ে পড়েছে। আপনি দিশা না দেখালে সাহেবদের বিরুদ্ধে সংগ্রামে নামবে বলে ওরা মনস্থির করেছে। কিন্তু আপনি জানেন কথা, এই অসম লড়াইয়ে কার ক্ষতি হতে পারে?
আমি চিরকাল আমার প্রজাদের মঙ্গল চেয়ে এসেছি অধর, তাই আমার এখন স্বার্থ ত্যাগের সময়। রাজস্ব মালিকানা অধিকার এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাকে ভাবতে হবে অধর। আপাতত তুমি এই আইনি জটিলতায় জড়িয়ে পড়া গরিব প্রজাদের একটা তালিকা প্রস্তুত করো, তাদের পরিবারকে আশ্বস্ত করো যে আমি তাদের পাশে আছি। নিজস্ব জমি গেছে যাক, তাদের সবাইকে আমার জমিদারির অন্য কোথাও সামান্য হলেও ভূমি দেওয়ার ব্যবস্থা করো। বোলা থেকে বীজ দাও, ওরা নিজেদের মতো চাষ করুক। পত্তনি তালুকে সাহেবদের যেমন মজুরি ওরা করছে করুক, যা অর্থ পায় পাক, বিপদে পড়লে আমি ঋণ দেব। এই মুহূর্তে ওদের বিদ্রোহী হতে দিও না অধর, এই দুর্বল সময়ে পরিবার সামলা, পেটে ভাত নেই লড়বে কিভাবে মানুষগুলো? আগে খানিকটা স্থিত হোক, আন্দোলনের পথ তো খোলাই আছে। শোনো, মনসুর জোলাকে আমার জোড়াদিঘি রক্ষণাবেক্ষণের কাজে লাগিয়ে দাও, ওদের সংসার চললে মার ওরা নীলকর সাহেবদের অত্যাচারের ফাঁদে পড়বে না, ওদের দেখার দায়িত্ব আমারই। কারণ পিতৃদেব কি কারণে পত্তনি তালুকের ব্যবস্থা করেছিলেন সেটা আমার কাছে পরিষ্কার নয়। নির্দিষ্ট অর্থের বিনিময়ে তিনি যদি সাহেবদের জমি হস্তান্তর করে থাকেন তাহলে প্রজাদের দেখার দায়িত্ব আমার উপরই বর্তায়। আমি আগামীকাল কাছারিতে থাকব, প্রজাদের জানিয়ে দিও।
কারো চিন্তা করার কিছু নেই, যা গেছে তা গেছে, আর সেসব আঁকড়ে ধরে থাকার কোন মানেই হয় না। আগে তো ওরা বাঁচুক।
এক নাগাড়ে কথাগুলো বলে শশী মুখুজ্জে দীর্ঘশ্বাস ছাড়লেন। একটা সমাধান সূত্র আবিষ্কার হওয়ায় বৈঠকখানার সকলেই নিশ্চিন্ত হল। গোমস্তা অধর রায় বিদায় নিয়ে চৌকাঠের দিকে পা বাড়াল, এমন সময় দেউড়ির কাছ থেকে চিৎকার ভেসে এল, আচমকা দাঁড়িয়ে পড়ল অধর রায়। তারপর বাহির থেকে আগত কণ্ঠস্বর শুনে বলল,
ওটা মনসুজ্জোলার কণ্ঠস্বর কর্তা, ও আমার সঙ্গেই এসেছে, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দেউড়ির বাইরে বসিয়ে রেখে এসেছিলাম, আমার ফিরতে দেরি হচ্ছে দেখে ও আর ধৈর্য রাখতে পারছে না।
এরপর মনসুর জোলা বৈঠকখানার চৌকাটের সামনে বসে হাউ হাউ করে কেঁদে উঠল। তারপর শশী মুখুজ্জের দিকে চেয়ে বলল,
আল্লাহর পরে আপনার কথাই স্মরণে আসে কর্তা, আপনি আমাদের মালিক, এই বিপদের সময় আপনি আমাদের না বাঁচালে যাই কোথায়? সাহেবরা জোর করে সবার জমি জায়গা দখল করে নিল, আমার পুকুর গেল কর্তা, বলে কিনা আর চাষ করতে দেবে না, শুধু শুধু নীল চাষ করতে হবে, আমার পুকুরের জলে মাছ আর হবে না কর্তা, সে জল কারখানায় যাবে, এখন ছেলে পুলে নিয়ে আমরা যাই কোথায় কর্তা?
মনসুরকে হাহুতাশ করতে দেখে শশী মুখুজ্জে পালঙ্ক থেকে নামলেন, ধীর পায়ে হেঁটে গেলেন মনসুরের কাছে। তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললেন,
আমি বেঁচে থাকতে তোমরা না খেয়ে মরবে না মনসুর, আমি ওদেরকে সব বলে দিয়েছি, তোমাদের কোনো ভয় নেই, পুকুর জমি যার যা গেছে যা ওদিকে পা বাড়িও না, নইলে বেগার খেটে মরবে, আমি তোমাদের ব্যবস্থা করে দেব, কাল সকাল সকাল সবাই কাছে নিতে চলে এসো, সববার ব্যবস্থা হবে, কথা দিচ্ছি আমি।
জমিদার শশী মুখুজ্জের কথায় মনসুর ভরসা পেল, ওর চোখ আর ভিজছে না, ও কোমরের গামছা খুলে মুখ মুচল,
আপনি বড় আশা দিলেন, উপরলা আপনার মঙ্গল ঠিক করবে, ভালো থাকেন কর্তা, আপনি ভালো থাকেন,
বলতে বলতে ও বিদায় নিল। এরপর অধর রায় আর বৈঠকখানায় দাঁড়ায়নি। মনসুর ও অধর রায় চলে যাওয়ার পর বৈঠকখানায় শশী মুখুজ্জের জয়ধ্বনি উঠল। উপস্থিত সকলেই জমিদার শশী মুখুজ্জের উদারতার প্রশংসা করল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জমিদার শশী মুখুজ্জে সবার উদ্দেশ্যে হাত উঁচিয়ে বললেন,
ওসবের কোনো প্রয়োজন নেই, তোমরা তো জানোই এসব প্রশংসা বাক্য শুনবার জন্য আমি কোনো কর্ম করি না, আমি সর্বদা স্মরণে রাখি আমি তোমাদেরই একজন, যা করি তা আমার কর্তব্য বলেই মনে করি, যদি পাশে মানুষই না থাকে তাহলে অর্থ নিয়ে আমি কি করব বলো। বেশ, সেসব কথা এখন থাক, সময় চলে যাচ্ছে, আজকের মতো বৈঠকখানার আসর শুরু করা যায় নাকি, কি বলো?
কথা শেষ করে শশী মুখুজ্জে আবার পালঙ্কে উঠে বসলেন, আলবোলার নলটা কামড়ে ধরলেন দাঁতে, গুড়ুক গুড়ুক শব্দ করে ধোঁয়া উঠতে লাগল।
উট সাহেবের নাম তোমাদের সামনে অনেকবার উচ্চারণ করেছি, তবে তার সম্পর্কে বিস্তারিতভাবে আজ পর্যন্ত কিছু বলা হয়নি, আজ তার কথাই বলব। গোরা সিপাহীদের সম্বন্ধে বাংলার মানুষজনের অভিজ্ঞতা ভালো নয়, একটু আগেই তো সব শুনলে, অবশ্য আমিও তাদের দুর্ব্যবহারে কম ভুক্তভোগী নই, ইতিমধ্যে বহু সাহেব আমাকে বাড়ি বয়ে এসে ধমক দিয়ে গেছেন, তাদের ধারণা আমি নাকি গোপনে স্বদেশী আন্দোলন করি, বিপ্লবীদের আর্থিক সহযোগিতা করি, এমনকি গুপ্ত সমিতি টমিতি আমার আছে, আমার গোপন ডেরায় অনেক বিপ্লবী আত্মগোপন করে আছে, আমি তাদের হাতে অস্ত্র তুলে দিই, প্রশিক্ষণও দিই। এই সমস্ত অভিযোগ সাহেবরা আমার বিষয়ে বারবার তুলে থাকেন। আমার জমিদারি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন বহুবার, সেও এক সংঘর্ষের কাহিনী, অন্যদিন বলব। আজ কেবল উল সাহেবের কথা। উল সাহেব আর পাঁচটা সাহেবের মতো ছিলেন না, অন্তত পক্ষে তিনি এই বাংলার মানুষকে দাসত্বের নজরে দেখতেন না, সহজ সরলভাবেই মেলামেশা করতেন সকলের সঙ্গে। ঘোড়ায় চড়ে বাংলার বন জঙ্গল নদী খোলা প্রান্তরে বন্দুক হাতে ঘুরে বেড়াতেন, মনের দিক থেকে ছিলেন স্বাধীন সৎ নির্ভীক মানুষ, অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না। আমাদের বাড়ি তার যাতায়াত ছিল অবাধ, বাংলা মন্দ বলতেন না, শুনলে মনে হয় যেন কোন এদেশীয় মানুষই কথা বলছে। শক্ত সমর্থ শরীরের অধিকারী উল সাহেব আমার থেকে বছর দশ কি তার বেশি বড় হবেন, ঘন ঘন চুরুট খেতেন, তার সঙ্গে সক্ষতা আমার পিতৃদেবের আমল থেকে। এক সময় দেশে ডাকাতদের উৎপাত ভীষণ বৃদ্ধি পেয়েছিল, অন্ধকার নামলেই ঘোড়া ছুটিয়ে তেড়ে আসত ডাকাতের দল, রাস্তাঘাটে একলা পেলে তো রক্ষে নেই। কন্যা বিদায়ের পর জানোই তো বাপ মায়ের দুশ্চিন্তার অন্ত ছিল না, বিয়ের পালকি চেতে দেখলে ডাকাতদের ভোজ সভা বসত। সেই সময় আমার পিতাই আমাকে উর সাহেবের কাছে পাঠিয়েছিলেন বন্দুক চালানো শেখার জন্য। অল্প বয়সে আত্মরক্ষার একটা উপায় হিসেবে বন্দুকই ছিল তখন মোক্ষম অস্ত্র। আগ্নেয়াস্ত্র চালানোর প্রাথমিক স্তরটুকু উতরাতে আমার বেশি সময় লাগল না, তবে সঠিক লক্ষ্যভেদ অভ্যাস করবার প্রয়োজন ছিল। তাই উট সাহেব নদীর চড়ায় উড়ন্ত বালিহার শিকার করতে নিয়ে যেতেন মাঝে মাঝে।
এই পর্যন্ত বলে শশী মুখুজ্জে গড়গড়ার নলটা নামিয়ে রাখলেন, বালিশ সরিয়ে সোজা হয়ে বসলেন তিনি, পালঙ্ক শব্দ করে নড়ে উঠল। এই ফাঁকে যতীন বলে উঠল,
আপনার কাছেই তো শুনেছিলাম না কর্তা, উট সাহেবের কাছে আপনার এক বন্ধু বন্দুক চালানো শিখতেন, কি যেন নাম তার।
কথা শেষ করে মাথা চুলকোতে শুরু করল যতীন। শশী মুখুজ্জে যতীনকে লক্ষ্য করে বললেন,
তুই দিগম্বরের কথা বলছিস? কাহিনীর শুরুতে আমি যে সময় ধরে এগোচ্ছি তখন দিগম্বর দেশের বাড়ি গিয়েছিল, ওদের গায়ে তখন ওই ওলা ওঠা দেখা দিয়েছিল, ভয়ানক বিপদ। তবে শুনতে থাক, ধীরে ধীরে সবটা বুঝতে পারবি।
শশী মুখুজ্জে থামলেন, উপস্থিত সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার পরবর্তী কথনের জন্য। হঠাৎ নিধিরাম এসে দাঁড়ালো চৌকাঠের সামনে। শশী মুখুজ্জে নিধিরামকে লক্ষ্য করে বললেন,
কিছু বলবি নিধিরাম?
আগে মাঝজনা কর্তা, অন্দরমহল থেকে মা ঠাকুরুন একবার আপনাকে দেইকে পাঠালেন।
এই সময় কি ব্যাপার কি?
আগে মা ঠাকুরুন যা বলবার আপনাকে নিজেই বলবেন বলছেন, আমি এখন আসি কথা ওইদিকে। আবার
ব্যাপারে
শশী মুখুজ্জে পালঙ্ক থেকে নামলেন, তার চোখ মুখের অবস্থা ভালো নয়, এই মুহূর্তে বৈঠকখানা ছেড়ে যাবার ইচ্ছা তার একদম ছিল না। দিনের এই সময়টা তার নিজের জন্য, অন্য কিছুতে মন বসে না। একটু আগেই বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে, তাতে সময় গেছে, তারপর সবেমাত্র কথন শুরু হয়েছিল, এরই মধ্যে ব্যাঘাত এলে চলবে কি করে?
আপনি না হয় বসুন কর্তা, আমাদের মধ্যে কেউ একজন গিয়ে অন্তর্মহল থেকে সংবাদটা নিয়ে আসি।
না না, তা হয় না কিরোধ, সকলে একটু অপেক্ষা করো, তোমাদের মা ঠাকুরন যখন তলব করেছেন তখন বিষয়টা গুরুতর, আমি দেখে আসি।
তারপর অন্দর মহলের দিকে পা বাড়ালেন। জমিদার মশাই বৈঠকখানা ত্যাগ করার পরপরই উপস্থিত সকলের মধ্যে গুঞ্জন উঠল। দুঃসংবাদের আশঙ্কা করে কেউ কেউ দীর্ঘশ্বাস ছাড়ল। কিরোধ ভট্টাচার্য রাধা মাধবের চরণ স্মরণ করলেন, দুর্গানাম জপলেন পণ্ডিত বিধুশেখর আচার্য। যতীন উঠে গিয়ে অন্দর মহলে উঁকি ঝুঁকি দিল, তারপর ফিরে এসে বলল,
না লক্ষণ ভালো দেখছে না পুরোহিত মশাই, আজকে দিনটাই যেন কেমন একটা, আজ বোধ হয় আর আসর বসবে না।
কি দেখিলে যতীন?
বড় ঘরে সকলেই জড়ো হয়েছে দেখলাম, মা ঠাকুরন দাস দাসীদের সঙ্গে কথা কইছিলেন সেটা নজরে পড়ল, আর জমিদার মশাই পাশেই দাঁড়িয়েছিল দেখলাম, তাকে দেখলাম মা ঠাকুরনের উদ্দেশ্যে গম্ভীর মুখে কথা কইতে, পর্দার আড়াল থেকে এর বেশি কিছু নজরে পড়েনি। তবে কি বাইরের মানুষও ছিল জনদু এক, জানেন ওদের এখানে তো কখনো দেখিনি, মনে হচ্ছে আবার কোনো সমস্যায় পড়েছেন কর্তা, নিশ্চয়ই নীলকর সাহেবের অত্যাচার।
যতীনের কথা শুনে চমকে উঠল সকলেই, পরক্ষণেই সমস্ত বৈঠকখানা জুড়ে দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হল। খানিক বাদে শশী মুখুজ্জে প্রসন্ন চিত্তে বৈঠকখানায় প্রবেশ করলেন।
তোমাদের মা ঠাকুরন তোমাদের বড় ভালোবাসেন বুঝলে হে মাধব, মুখে প্রকাশ করেন না কিছুই, তবে তোমাদের প্রতি তার অগাধ স্নেহ আমি মানুষটিকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। বৈঠকখানা নিয়ে তার সঙ্গে আমার কয়েকবার উচ্চ মাত্রার কথোপকথন হয়েছিল, তবে সেসবের আড়ালে তার বৈঠকখানার প্রতি টানও যে রয়েছে আজ তার প্রমাণ পেলাম। সমস্ত দিনের খাটুনির পর আমার এই বৈঠকখানায় তোমাদের সঙ্গে বসা নিয়ে তার আপত্তি ছিল জানতাম, তবে আজ সব মিথ্যে হল। তোমাদের হয়তো অনেক কটু কথাই শুনতে হয়েছিল এখানে আসার জন্য, তবে বিশ্বাস করো তোমাদের মা ঠাকুরন সেসব কথা মন থেকে বলেনি।
তা তো বটেই কর্তা, আমরা সকলেই হসছে গিয়ে মা ঠাকুরের সন্তান তুল্য, তা মা ক্রুদ্ধ হয়ে শিশুদের কত সাপ সাপান্ত দেয়, সেসব কি গায়ে লাগে? সেসব হলো গিয়ে ওই ভালোবাসা স্নেহ, কি বলেন হে পণ্ডিত মশাই, কথাটা কি আমি খারাপ বললাম?
বটেই তো বটেই তো, মায়ের প্রতিটা কথা সন্তানের জন্য আশীর্বাদ ভিন্ন অন্য কিছু বর্ষায় না।
কি আশ্চর্য, সমস্ত দিন নির্জলা নীলের উপর থেকেছে, আমি কয়েকটা কড়া কথা শুনিয়েও এক ঘোঁটা জল গলদকরণ করাতে পারলাম না, এখন বলে কিনা তোমাদের না খাইয়ে ছাড়বে না বোঝো। এইমাত্র তার বাপের বাড়ি থেকে দুজন ঘোড়া ভর্তি মিষ্টান্ন আর দধি এনেছে, পাকশালায় যেন যুদ্ধ বেঁধেছে, উফ কত আয়োজন কত আলো উৎসব, দালানে পাট পড়বে ঝাড়পোড় চলছে, অথচ আমি এদিকে এসবে কিছুই জানি না, তাকে চেনা বড় শক্ত হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, তোমরা সকলে রাত্রির আহার এখানে সেরে যেও, আমি ওদের বলেছি সকলের বাড়ির জন্য কিছু কিছু দধি মিষ্টান্ন পাঠাবার ব্যবস্থা করতে।
কিন্তু অতি উত্তম কথা কর্তা, এদিকে আপনি অন্তর্মহলে যাওয়ার পর আমরা সকলে কি না কি ভাবছিলাম, বুঝি কোনো দুঃসংবাদ এলো বোধ হয়, তবে ভেতর থেকে আমরা কেউই ভেঙে পড়িনি, রাধা মাধবের কৃপায় সব ভালোই হবে এই বিশ্বাস আমাদের ছিল, কি কি তাই তো?
শেষ প্রশ্নটা সকলের উদ্দেশ্যে করলেন ক্ষীরোদ ভট্টাচার্য। বৈঠকখানায় উপস্থিত সকলেই একসঙ্গে মাথা নাড়িয়ে তার কথায় সম্মতি দিল।
আজ আর কাহিনী বলবেন না কর্তা।
জমিদার শশী মুখুজ্জে পালঙ্কে উঠে বসলেন, তারপর বালিশে ঠেস দিয়ে বসলেন তিনি, এরপর গড়গড়ান নলটা দাঁতে কামড়ে বললেন,
কতদূর যেন এগিয়েছিলাম?
আপনার বন্ধু দিগম্বর আর নদীর ধারে বালিহাস শিকার করা পর্যন্ত।
মনে পড়েছে,
বলে কয়েকবার ধোঁয়া ছাড়লেন শশী মুখুজ্জে। কড়া তামাকের ঘ্রাণ এসে ঠেকল সবার নাকে। সন্ধে অনেক আগেই গড়িয়ে গেছে, আকাশ রাতের তারায় উজ্জ্বল হয়ে আছে, মেঘের আড়ালে ঢেকে আছে চাঁদ, বাতাস এখন শীতল, দূরে কালো পাহাড়ের মতো জঙ্গল দাঁড়িয়ে, সেদিক থেকে ভেসে আসছে নিশাচরের ডাক, বৈঠকখানা নিস্তব্ধ।
আবহাওয়া খারাপ থাকলে নদীর ধারে বালি হাঁস আসত না, তখন নিশানা অভ্যাস করবার পথ বদলাতেন নুর সাহেব।
সেটা কিরকম কর্তা?
সত্যি অযথা অপ্রয়োজনীয় প্রশ্ন করিস, অনেক কাল আগের কথা, তখন আমার বয়স অনেকটাই কম, সমস্ত ঘটনা স্মরণে নেই। স্মৃতিচারণার মাঝে এভাবে ব্যাঘাত ঘটলে ঘটনার পারম্পর্য বিঘ্নিত হবে, তোকে কতবার বলি। সকলে বর্ণনা শুনবার আগ্রহ হারিয়ে ফেলবে, মুখে কুলুপ মেটে বস।
আর আর ভুল হবে না কর্তা, এই এই আমি কান ধরলুম, শেষবারের মতো মার্জনা করুন কর্তা।
পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য গম্ভীর দৃষ্টিতে চাইলেন যতীনের দিকে, বিধুশেখরও ইঙ্গিতে চুপ থাকবার বিধান দিলেন। যতীন মাথা নিচু করে বসে রইল।
বন্দুক চালনা শিক্ষার বিষয়ে উর সাহেব ছিলেন কড়া মেজাজের, নদীর ধারে বালি হাঁসের দেখা না মিললে তিনি আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতেন। জঙ্গলি পাখি, খরগোশ কিংবা বুনো শুকর শিকার করা যেত। পলায়মান জীবজন্তুর দিকে ধাবিত অবস্থায় লক্ষ্য স্থির রাখা, এই ছিল আমার নিত্য অভ্যাস। স্থির বস্তুতে লক্ষ্য ভেদে আমি পণ্ডিত্ব অর্জন করেছিলাম সহজেই, কিন্তু গতিশীল বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমার নিশানা ছিল অত্যন্ত দুর্বল। একদিন আকাশে মেঘ জমেছিল, আমি অরুণ সাহেব নদীর চড়ায় পৌঁছে নিরাশ হলাম, দেখি বালি হাঁস নেই। উর সাহেব তৎক্ষণাৎ ঘোড়া জঙ্গলের দিকে ঘোরালেন, আমার তাকে অনুসরণ করা ছাড়া উপায় নেই। জঙ্গলের সামনের অংশে শিকার করবার মতো পশু পাখির অভাব ছিল, এই জন্য জলাশয়ের নিকটবর্তী কোন স্থানে উপস্থিত হওয়াটা জরুরি। আমরা ঘোড়ায় চড়ে জঙ্গলের ভেতরের একটা ছোট্ট জলাশয়ের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। ঘোড়া দুটো অদূরেই চড়ছিল, আমি গাছের আড়ালে দাঁড়ালাম। শিকারের সময় নিজেকে লুকিয়ে রাখাটাও দরকার। জলাশয়ের দিকে দু একটা বক কাদায় এক পায়ে দাঁড়িয়েছিল, ওরাও শিকারী, ওরা স্থির, তাই ওদের দিকে বন্দুক ছোড়ায় আমার নিষেধ ছিল। কেবলমাত্র ছুটন্ত ছোটখাটো প্রাণী ছাড়া আমি কোনো কিছুর উপর নিশানা পরীক্ষা করব না, এমনটাই ছিল উর সাহেবের নির্দেশ। আমি বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছি, উর সাহেব ছোট লতা পাতার জঙ্গলের উপর বসে নিজের বন্দুকের নল পরিষ্কার করছেন, আমি সন্দেহান দৃষ্টি নিয়ে এদিক ওদিক চেয়ে আছি। কয়েকটা কাঠ বিড়ালিকে সরে যেতে দেখলাম গাছের ডালের উপর দিয়ে, মৌমাছির দল উঠছে গাছেই, কোথাও মৌচাক আছে বোধ হয়। পরক্ষণে বৃষ্টি নামল, তবে মুষলধারে নয়, হালকা বর্ষণ। বৃষ্টি থেকে বাঁচতে উর সাহেব একটা বড় গাছের নিচে গিয়ে বসলেন। আমার তখন খেয়াল হল অন্যদিকে, লক্ষ্য করলাম জলাশয়ের কাছে একটা খরগোশ এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমি ওদিকে পা বাড়ালাম। উর সাহেব আমার দিকে আড় চোখে তাকিয়ে এগিয়ে যাওয়া ইশারা করলেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণীটির দিকে গুলি ছোড়ার আমার ইচ্ছে নেই। আমি কেবল তার ছুটে চলার অপেক্ষায় আছি। তবে বেশিক্ষণ ধৈর্য খরচ করতে হল না। চোখের পলকে খরগোশটা জঙ্গলে ঢুকে পড়ল আর ওকে লক্ষ্য করে পাশের জঙ্গল থেকে বেরিয়ে এলো একটা শেয়াল। শেয়ালটা ক্ষুধার্ত। খরগোশকে লক্ষ্য করে শেয়ালটা এঁকে বেঁকে জঙ্গলের ভেতর ছুটতে থাকলো। সেই সঙ্গে আমিও ছুটে চললাম হাতে পিছু পিছু। শেয়ালের লক্ষ্য খরগোশ আর আমার নিশানা শেয়াল। জঙ্গলের ভেতরে বন্দুক উঁচিয়ে প্রায় লাফিয়ে লাফিয়ে চলছি আমি। সামনে ছোট্ট একটা জলাভূমি এসে পড়ল। খরগোশটা আচমকা দাঁড়িয়ে পড়ল ওই জলের কিনারে। আমি হাঁটু গেড়ে বসলাম। বন্দুকের নল সামনে, ট্রিগারে আঙুল, দৃষ্টি সজাগ। খরগোশটা জলাভূমির ধার বরাবর এগিয়ে যাচ্ছে। আমি একটা মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি। শেয়ালটা ছুটে এলেই আমি গুলি ছোড়ব। কিন্তু গুলি ছোড়া সম্ভব হল না। শেয়াল আর খরগোশ নির্বিঘ্নে জলাভূমির পাড় বরাবর ছুটে পালিয়ে গেল। তারপর ঝোপঝাড়ের আড়ালে হারিয়ে গেল প্রাণী দুটো।
এখানে থামতে হল জমিদার শশী মুখুজ্জেকে, কারণ তার কথার মাঝেই অতি উৎসাহে পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য বলে উঠলেন,
আপনার গুলি ছোড়া সম্ভব হল না কেন কর্তা?
অবশ্য প্রশ্নটা পুরোহিত মশাইয়ের একার নয়, আসরে উপস্থিত সকলেরই একই প্রশ্ন।
বন্দুক ছোড়বার সুযোগ পেলাম কোথায়? পশুটা লাফিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে আমার কানে এলো জলের আড়লনের শব্দ। আমার দৃষ্টি সরে গেল জলাভূমির দিকে। স্থানটা একটা মাঝারি মাপের খালের মতো, সরু হতে হতে সামনে মিলিয়ে গেছে জঙ্গলের ভিতরে। দেখে মনে হল বর্ষার সময় নদীর জল এই পথে ঢুকে আটকা পড়েছে, কারণ এখন মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে স্থানটা। শ্যাওলা, কচুরিপানা এবং অন্যান্য জলজ উদ্ভিদ বিছিয়ে আছে জলের উপরিভাগে। কোথাও কোথাও জেগে আছে ঘোলাটে জল। আর সেই ঘোলাটে জলের মধ্যেই ভেসে থাকতে দেখলাম এক লাশ চুল।
চুল? কার চুল? কোন মানুষের?
হ্যাঁ, চুল। মেয়ে মানুষ পুকুরে ডুব দিলে যেভাবে তার বিস্তৃত কেশরাশি জলের উপরে ভেসে ওঠে, ঠিক তেমনই জলের ঢেউয়ে তালে সেই চুলের গোছা দুলছে। ভোলাটি জলের মধ্যে কালো চুল সহজেই নজরে পড়েছিল। প্রথমটা ভাবলাম ধারে কাছের কোনো গায়ের মেয়ে বোধহয় নাইতে নেমেছে, তাই সামনে এগিয়ে যাওয়ার প্রবৃত্তি হল না। উঠে গাছের আড়ালে চলে গেলাম, জলের দিক থেকে নজর সরিয়ে রাখলাম। তারপর ধীর পায়ে এগোতে থাকলাম জঙ্গলের অন্য প্রান্তের দিকে। জলাভূমির ধার ঘেঁষে হাঁটছি। পুনরায় জলের দিকে নজর পড়তে আমার কপাল কুঁচকে গেল। ভাসমান শ্যাওলার ফাঁকে ফাঁকে চুলের বোঝা পুনরায় চোখে পড়ল। কিন্তু এটা কি করে সম্ভব? পূর্বের স্থান থেকে আমি অনেকটাই এগিয়ে এসেছি। কোন মেয়ে মানুষের চুল এতটা বাড়তে পারে না। তবে কি জলের অন্তরালে কেউ আমার পিছু নিয়েছে? ভাবনাটা আসতে একেবারে জলের কিনারে এসে দাঁড়ালাম। তারপর জলের দিকে চোখ পড়তে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না।
কি দেখলেন সেখানে কর্তা?
জলের উপর যত দূর আমার দৃষ্টি গেল দেখলাম সর্বত্র চুলে ছেয়ে আছে। জলজ উদ্ভিদ আচ্ছাদিত জলাশয়ের ফাঁকে ফাঁকে জেগে আছে কালো চুলের রাশি। বাতাসের ধাক্কায় জলের সঙ্গে সেই কেশরাশিও নড়ছে। আমি সেই অনন্ত চুলের শেষ খুঁজে পেলাম না। জলের ধার বরাবর অনেকটা এগিয়ে গেলাম। লম্বা চুল ভাসছে তো ভাসছে, এত চুল আমি এর আগে কখনো দেখিনি। একজন কেন শতজন মেয়ে মানুষের মাথাতেও এত চুল ধরবে না। কিন্তু এসব এলো কোথা থেকে?
জলের তলায় কি তাহলে? না না, এসব আমি কি ভাবছি?
ভাবনাটা অসমাপ্তই থেকে গেল, কারণ সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সমস্ত জলাভূমি একসঙ্গে কেঁপে উঠল পরক্ষণে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে সরে দাঁড়ালাম, পাড় থেকে উঠে এলাম জঙ্গলের দিকে। তারপর নিচে তাকিয়ে দেখলাম জলের থেকে সরীসৃপের মতো একগুচ্ছ চুল আমার অলক্ষে আমার পায়ের কাছে এসে পড়েছে। ক্রমবর্ধমান সেই কেশগুচ্ছ আমার পা বেয়ে উঠে যেতে চাইছে শরীরের ঊর্ধ্বভাগে। সাপের ফনার মতো দুলে দুলে গতি পাচ্ছে চুলের গোছা। বিভীষিকাময় দৃশ্যটা আমাকে ভিতর থেকে গড়িয়ে দিল। আতঙ্কে গাটা কেঁপে উঠল আমার। আমি তৎক্ষণাৎ দৌড় দিলাম জঙ্গলের দিকে। ছুটছি আর পিছনে দেখছি চুলের রাশি আমাকে অনুসরণ করছে কিনা। তবে কিছু একটা অবশ্যই নজরে পড়ল।
তারপর কি হলো কর্তা?
উত্তেজনা ধরে রাখতে না পেরে জানতে চাইল মাধব ঘোষের ভাই মথুর ঘোষ।
একটা ভয়ানক আর্তনাদ ভেসে এলো কানে।
কার আর্তনাদ?
সেই যন্ত্রণা মিশ্রিত কণ্ঠস্বর আমার চেনা। টের পেলাম উড সাহেব বিপদে আছেন। ভাবলাম নিশ্চয়ই তার দিকে এই সর্বনেশে চুলের গোছাই এগিয়ে গেছে, কিংবা কোন বনজন্তু আক্রমণ করতে পারে, নইলে এভাবে তিনি চিৎকার করতেন না। পাড় অরণ্য জলাশয় এই সমস্ত দুর্গম জায়গায় মৃত্যু নানান অলৌকিক রূপ নিয়ে অপেক্ষা করতে থাকে। তারই মধ্যে কিছু একটার কবলে পড়েছে বোধ হয়। কথাটা মনের মধ্যে আসা মাত্র আমি বন্দুকটা হাতে শক্ত করে ধরলাম, তারপর প্রাণপণে ছুট দিলাম পিছনের পথে। জঙ্গল যেভাবে পেরিয়ে এসেছিলাম সেইভাবেই দৌড়তে থাকলাম উর সাহেবের দিকে। বিপদ যে তাঁর হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ আত্মরক্ষার সামগ্রী তাঁর কাছে সঠিক অবস্থায় ছিল না। আমি যখন শিকার খুঁজছিলাম তিনি তখন বন্দুক খুলে পরিষ্কার করছিলেন। নানান দুর্ভাবনা নিয়ে পূর্বের স্থানে এসে দেখলাম যা ভেবেছিলাম তার আংশিক সত্য ঘটনা ঘটে গেছে। উর সাহেব বিপদে পড়েছেন ঠিকই, তবে এতে কোন বুনো জানোয়ার কিংবা অলৌকিক কেশরাশির দোষ নেই। সামনে দাঁড়িয়ে দেখলাম উর সাহেব জ্ঞান শূন্য অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার কপাল থেকে ঝরে পড়া রক্ত
বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাচ্ছে, এবং একজন জোয়ান লোক তার বুকের উপর বসে আছে, হাতে খোলা ছুরি। দৃশ্যটা দেখে বুকটা কেঁপে উঠল। পূর্বের সব আতঙ্ক ভয় উড়ে গেল এক মুহূর্তে। বাস্তবের মাটি আবার আমাকে টেনে নিল সামনের ঘটমান ভয়ঙ্কর পরিণতির দিকে। দেশে যা ডাকাতের উৎপাত, এ লোকটা নিশ্চয়ই কোনো ডাকাত। আশেপাশে হয়তো দলের লোকজন লুকিয়ে আছে, সুযোগ বুঝে বেরিয়ে আসবে। আমাকে দেখে লোকটা কেমন হতভম্ব হয়ে গেল। স্থির চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখে চোখে ক্রোধ বিনিময় হল আমার। এরপর আমি বন্দুকের দিকে তাক করে বললাম,
ছুরিটা ফেলে সরে দাঁড়া, নাহলে গুলি করব।
লোকটা উঠে দাঁড়াল, সর্বাঙ্গ জলে ভিজে আছে, ছুরিটা ভাঁজ করে কোমরে গুঁজে এগিয়ে এলো আমার দিকে। আমি বন্দুকের নলটা নাড়িয়ে বললাম,
সরে যা, সরে যা, বেশি চালাকি করলে মারা পড়বি। তোর দলের বাকি লোক কোথায় বল, দলের বাকি লোক কোথায়?
লোকটা কপাল কুঁচকে বলল,
ছোটা আমি ডাকাত নই।
ডাকাত নস?
আমার বিশ্বাস হল না। বন্দুকের নলের কঁচা দিয়ে বললাম,
হে, আর একটা মিথ্যে কথা বললে বুক ঝাঁঝরা করে ফেলবো। দলের লোক কোথায় লুকিয়েছে বল, ওদের বেরিয়ে আসতে বল।
লোকটা আচমকা আমার পায়ের কাছে পড়ে হাত জোর করল, তারপর কাঁদতে কাঁদতে বলল,
আমি ডাকাত নই ছোট কথা, আমি আপনাদেরই প্রজা, বিশ্বাস করুন এই বিনপুরে আমার বাস, আমি ডাকাত নই, আমি ডাকাত নই।
কথা শেষ করে লোকটা আবার হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করল। এতক্ষণে ভালো করে নজর পড়ল ওর দিকে, শুকনো ময়লা মতো চেহারা, বয়স 50-এর বেশি তো নয়, দূর থেকে আর একটু কম মনে হয়েছিল। যাই হোক, মাথার চুল ভেজা, এলোমেলো, তোমড়ানো গালে অগোছালো দাড়ি, গায়ের পোশাকটাও শতচ্ছিন্ন। না, ডাকাত এই দুর্বল চেহারার হতেই পারে না। আমি বন্দুকের নল নামালাম, তারপর উট সাহেবের পাশে বসে পরীক্ষা করে দেখলাম তিনি এখনো জীবিত আছেন কিনা। কাছেই ঘোড়া দুটো চড়ছিল, শিকারে বেরুলে ঘোড়ার পিঠের উপর রাখা থলেতে উট সাহেব প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে আনে। সেখান থেকে শুকনো কাপড় বার করে উট সাহেবের ক্ষতস্থানে বেঁধে দিলাম। জ্ঞান এখনো ফেরেনি। আমাকে চিন্তাগ্রস্ত হয়ে শুশ্রূষা করতে দেখে লোকটাও সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এরপর আমরা দুজনে উট সাহেবকে ধরে গাছে হেলান দিয়ে বসালাম। লোকটা জলাশয় থেকে আঁজলা ভর্তি জল এনে উট সাহেবের চোখে মুখে ছড়িয়ে দিল। ধীরে ধীরে চোখ খুললেন উট সাহেব, চোখ খুলে কপালে হাত দিলেন, মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল, স্বাভাবিক। তারপর সামনের লোকটাকে দেখে চিৎকার করে উঠলেন,
শশী, শশী, ওই আমাকে আঘাত করেছে, ওকে ছেড়ো না, লোকটা ডাকাত।
উট সাহেবের কথা শোনার পর লোকটা ভয় পিছিয়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে বললাম,
তুমি তো ডাকাত নাও বলছ, তাহলে উট সাহেবকে মারলে কেন?
লোকটা মাথা নিচু করে বলল,
আগে
ভুল বশত।
লোকটার ছেলে মানসিক পূর্ণ জবাবে রাগ হলো আমার, বললাম
ভুল, আমার আসতে সামান্য দেরি হলে তুমি তো ছুরি বসিয়ে দিতে, খুন করে ফেলতে সাহেবকে। এর শাস্তি কি হতে পারে তোমার জানা আছে?
লোকটা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। বৃষ্টির জল ওকে ধুইয়ে দিচ্ছে, এদিকে উম সাহেব ঘাবড়ে যাওয়া মুখ নিয়ে চিৎকার করে চলেছে,
ওকে ওকে নিয়ে চলো শশী, সদর আদালতে ওর নামে আমি মামলা করব, ওকে ফাঁসিতে ঝোলাবো। ও নিশ্চয়ই বিপ্লবী, এখানেই কোনো গুপ্ত সমিতি আছে, ওকে মারধর করলে সব স্বীকার করবে, ওকে ছেড়ো না শশী।
উম সাহেব আতঙ্কে কথা বলেই চলেছেন, আমি হাতের ইশারা করে সাহেবকে থামিয়ে দিলাম। তারপর লোকটাকে লক্ষ্য করে বললাম,
শুনলে তো সাহেব, তোমার উপরে ভীষণ চটে আছেন, তোমাকে উনি ছাড়বেন না, বাঁচতে চাইলে সত্যি করে বলো, তুমি কি বিপ্লবী?
লোকটা মাথা তুলে চেয়ে জবাব দিল,
বিশ্বাস করুন ছোট কর্তা, আমি বিপ্লবী নয়।
তাহলে সাহেবকে খুন করতে গিয়েছিলে কেন?
আমার এই প্রশ্নের জবাবে চোখের জল মুছল লোকটা, তারপর বলল,
সে অনেক কথা ছোট কর্তা, অনেক কথা।
বলো বলো সব, আমি শুনবো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলে তোমাকে কথা বলতেই হবে।
লোকটা উম সাহেবের দিকে তাকালো, এবার ওর শারীরিক ভঙ্গিমায় বুঝলাম ও সাহেবের সামনে কথা বলতে ভয় ও অস্বস্তি বোধ করছে। আমি অভয় দিলাম,
বলো বলো, তোমার কোনো ভয় নেই, উম সাহেব ভালো মানুষ, তুমি ওর সামনে নির্ভয়ে কথা বলতে পারো।
এই কথা শুনে লোকটা একটু সহজ হল, মাটির উপরে বসল, কোমরের গামছা খসিয়ে গায়ের জল মুছল। বৃষ্টি এতক্ষণে কমে গেছে, গাছের পাতা চুঁইয়ে জল পড়ছে শুধু, আকাশ যতটুকু দেখা যাচ্ছে অনেকটাই পরিষ্কার। আমি গাছে হেলান দিয়ে দাঁড়ালাম। লোকটা বলতে শুরু করল,
আমার নাম ব্রজমোহন ছোট কর্তা, আমি আপনার পিতার গরিব প্রজা, অল্প বিস্তর জমি আছে, সেখানেই চাষাবাদ করে কোন রকমে দিনপাত করি, আপনাদের কৃপায় সব ভালোই চলছিল। এই বছরখানেক আগে গায়ে একবার এক সাহেব এলেন, সঙ্গে গোড়া সেপাই আর কয়েকজন কাছারের গোমস্ত ছিলেন, তা সকল চাষিদের ডেকে সাহেব বললেন যে এবার থেকে নাকি আমাদের সব ফসল চাষ বন্ধ রাখতে হবে, ধান গম পাট এসবের বদলে নীল চাষ করতে হবে, তিনি কি আদেশ আছে। আমাদের মধ্যে কয়েকজন প্রশ্ন করল যে ফসল চাষ না করলে আমরা খাবো কি, তবে সাহেব বললেন আমাদের নাকি অগ্রিম অর্থ দেওয়া হবে, হ্যাঁ নীল চাষ করার জন্য মজুরিও পাবো, এমনকি নীল চাষের জন্য হাল বলদ খাটলেও মজুরি মিলবে, সব মিলিয়ে লোকসান নেই, এইভাবে গায়ে সবাই নীল চাষ করলাম। হ্যাঁ তাছাড়া অগ্রিম অর্থ পাওয়ার ভাবে সকলেই আটকা পড়ল, কারণ আর্থিক অবস্থা কারো ভালো ছিল না ছোট কর্তা, কিন্তু যে স্বপ্ন দেখিয়ে সাহেব আমাদের নীল চাষ করতে রাজি করলেন তার ফল মিলে একেবারে উল্টো, নীল চাষে মজুরি নেই বললেই চলে, আমরা তো জানতাম না, হাল বলদের পয়সাও কম, এতে আমাদের সংসার চলবে না, জমির ফসলের সবই গিয়ে উঠতে থাকলো নীলকুঠিতে, চাষিরা আধ পেটা খেয়ে মরছিল আর ওদিকে নীলকর সাহেবরা লুটছিল, প্রতিবাদ করলে চাবুক পড়তো। এরপর সকলে নিরুপায় হয়ে আপনার পিতার কাছে গিয়েছিলাম ছোট কর্তা একবার, তিনিও কিছু করতে পারলেন না, আমরা অগ্রিম অর্থ দেবার সময় যে কাগজে ওই টিপ ছাপ দিয়েছিলাম তাতে নাকি অনেক কিছুই লেখা আছে, আইন আদালত সবই তো ওদের, নীল চাষ না করলে আমাদের অত্যাচার করার অধিকার নীলকর সাহেবদের আছে, জমিদার মশাইয়ের কিছু করার ছিল না, কারণ তিনি আমাদের গাঁয়ের সকল জমি পত্তনে দিয়েছিলেন নীলকর সাহেবের কাছে। অয়ং ম্যাজিস্ট্রেট সাহেবের হুকুমে নাকি নিজের জমি পত্তনি তালুকে পরিণত করতে বাধ্য হন জমিদার মশাই। কেউ তাদের এক জুলুম করার ফন্দি, কেউ লুকিয়ে অন্য ফসল চাষ করলে নীলকর সাহেব ফসল ঘর বাড়ি সব পুড়িয়ে দেন, নীলকুঠিতে গিয়ে অত্যাচার করেন, গায়ের গায়ের মেয়ে বৌদের তার সম্মান নেই ছোট কর্তা।
এই পর্যন্ত বলে ব্রজমোহন মুখ ঢেকে কাঁদতে থাকল। আমি ওর কাছে গিয়ে ঘাড়ে হাত রাখলাম, ভরসার কথা বললাম। ওদিকে উগ সাহেব মুখ ছোট করে বসে রয়েছেন। আমি উগ সাহেবকে চিনি, এসব কথা তাঁর শুনতে ভালো লাগছিল না মোটে। তার আপন দেশের লোকজন সহজ সরল মানুষগুলোর প্রতি যে পশুর মতো আচরণ করছে সে কাহিনী শুনে তার নিজেকে ছোট মনে হচ্ছিল। অপরাধ বোধের কারণে উন সাহেব চোখ তুলে তাকাতে পারছিলেন না। আমি ব্রজমোহনকে সান্ত্বনা দিয়ে শান্ত করলাম, তারপর প্রশ্ন করলাম,
এরপর কি হল ব্রজমোহন?
ব্রজমোহন কাঁদতে কাঁদতে গায়ের শতচ্ছিন্ন জামা তুলে দেখিয়ে বলল,
দেখুন চুরুকর্তা কি করেছেন নীলকর সাহেব, আমি নীল চাষ করব না বলাই আমাকে মেরেছে চাবুক দিয়ে, আমার জমির দখলদারি নিয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, কাল বলতে শখ তুলে নিয়ে গিয়েছে, এমনকি আমার মেয়েটাকে।
কথা অর্ধ সমাপ্ত রেখে হাউ হাউ করে কেঁদে মাটিতে গড়িয়ে পড়ল ব্রজমোহন। আমি ওর গায়ের উপর ফুটে ওঠা চাবুকের ক্ষত চিহ্নগুলো দেখলাম, গায়ের চামড়া ফেটে হাঁ হয়ে আছে, তাই দেখে বুকটাও ফেটে যাচ্ছিল আমার, মুখ থেকে কথা ঘষল না। উড সাহেবকে দেখলাম উঠে দাঁড়ালেন, তারপর বন্দুক তুলে নিয়ে বললেন,
তোমার মেয়েকে কোথায় নিয়ে গেছে ওরা?
ব্রজমোহন কান্না থামিয়ে জবাব দিল,
নীলকুঠিতে, এই জঙ্গলের শেষ প্রান্তে নদীর ধারে নীলকুঠি আছে সাহেব, আমি এখানে এসেছি আমার মেয়েকে উদ্ধার করবার জন্য, আমি এখানে এসে আপনাকে দেখে ভেবেছিলাম আপনি বোধ হয় নীলকর সাহেবের লোক, তাই আপনাকে খুন করতে চেয়েছিলাম, আমাকে মাফ করে দেবেন সাহেব, মাফ করে দেন।
আমি উড সাহেবের চোখের দিকে চাইলাম, যেন আগুন ছুটছে, ক্রোধের চোয়াল শক্ত হয়ে আছে তার। বন্দুকটা কাঁধে তুলে সাহেব ছুটে গিয়ে ঘোড়ার পিঠে উঠলেন, তারপর আমাকে লক্ষ্য করে বললেন,
ওকে সঙ্গে করে নিয়ে এসো শশী, আমরা নীলকুঠি যাব।
উড সাহেবের এই আদেশ অমান্য করবার সাহস আমার নেই, তাছাড়া আমার ভিতরেও আগুনের ফুলকি উঁকি দিচ্ছিল। যা হবার হোক, নীলকুঠি যাওয়া এই মুহূর্তে সবার আগে প্রয়োজন, তাই আর কথা বাড়ালাম না, ঘোড়ায় উঠলাম, ব্রজমোহনকে পিছনে নিলাম, তারপর উট সাহেবকে অনুসরণ করে ঘোড়া ছুটিয়ে দিলাম। জলাশয়ের ধার দিয়ে চলবার সময় ঘোড়ার লাগামটা আপনা থেকে খসে পড়ল আমার হাত থেকে, ঘোড়া এখন আর ছুটছে না, ধীর পায়ে হাঁটছে। আমি
এক দৃষ্টে চেয়ে আছি জলের দিকে। ব্রজমোহন আমার হাবভাব লক্ষ্য করে জিজ্ঞাসা করল,
কি হলো ছোট কর্তা, ঘোড়া থামিয়ে দিলেন কেন?
ঘোড়া এখন সম্পূর্ণরূপে দাঁড়িয়ে পড়েছে। আমি ব্রজমোহনের কথার কোনো জবাব না দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম,
আচ্ছা তোমার মেয়ের মাথায় কি ঘন চুল আছে ব্রজমোহন?
হ্যাঁ কর্তা, রূপে খুব ধনী।
এর পরেও ব্রজমোহন মেয়ের রূপের সুখ্যাতি করতে যাচ্ছিল। আমি ওকে থামিয়ে বললাম,
তুমি একবার এই জলাশয়ে নেমে দেখো তো।
ব্রজমোহনের মুখটা শুকিয়ে গেল আমার কথা শুনবার পর। ও খুব খারাপ কিছু আন্দাজ করে প্রশ্ন করল,
কেন ছোট কর্তা, জলে কি দেখব?
জবাব দিতে ইচ্ছে করছিল না আমার, বলতে ইচ্ছে করছিল না যে অত্যাচারী নীলকর সাহেব ওর মেয়েকে হয়তো খুন করে জলে ফেলে দিয়ে গেছে। জলে চুল আমি দেখেছি ঠিকই, আর সেটা মানুষেরই, কোনো মেয়ে মানুষের তো অবশ্যই। আর বাকি যা দেখেছি সেটা আমার দৃষ্টিভ্রম। ব্রজমোহন ঘোড়া থেকে নামল। আমি ওকে লক্ষ্য করে বললাম,
কিছুই না ব্রজমোহন, তুমি শুধু ভয় পেও না। সামান্য কৌতূহলের কারণে আমি তোমাকে জলাশয়টা একবার দেখে নিতে বলছি।
ব্রজমোহন ধীর পায়ে এগিয়ে গেল জলের দিকে। জলের মধ্যে পা ডোবালো। ওদিকে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উট সাহেব ঘোড়া ঘুরিয়ে ফিরে এসেছেন। আমার মুখোমুখি দাঁড়িয়ে উট সাহেব প্রশ্ন করলেন,
কি হলো কি শশী, এখানে দাঁড়িয়ে পড়লে কেন?
তারপর জলাশয়ের দিকে তাকিয়ে বললেন,
ও জলে নেমেছে কেন?
খানিক আগে আমি জলের মধ্যে চুলের রাশি ভেসে বেড়াতে দেখেছি উট সাহেব, তাই ভাবলাম।
আর কিছু বলতে হল না আমাকে, বাকিটা উট সাহেবই বললেন।
তাই ভাবলে অত্যাচারী নীলকর মেয়েটাকে মেরে জলে ফেলে দিয়েছে। অসম্ভব কিছু নয়, দেহটা কচুরিপানার তলায় আটকে থাকতে পারে, জলের টানে মাথা চুলগুলো ভেসে উঠেছিল বোধহয়।
কথা শেষ করে উট সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। ব্রজমোহন জলের চাওলা কচুরি পানা সরিয়ে উন্মাদের মতো সন্ধান করে চলেছে। খানিক বাদে ব্রজমোহন চিৎকার করে বলল,
এখানে কিছু নেই ছোট কর্তা।
আমার বুকের উপর থেকে পাথর সরল। নিজের মেয়ের মৃতদেহ জলে ভেসে উঠলে ব্রজমোহনকে ফিরিয়ে আনা কষ্টকর হতো। উনসাহে বললেন,
জলজ উদ্ভিদের শেকড় অনেকটা চুলের মতোই দেখতে হয় শশী, অথবা সূত্রাকার শ্যাওলা ভাসতে দেখে তুমি হয়তো চুল ভেবে ভুল করেছ। খুব অল্পতেই অনেক সময় দৃষ্টিভ্রম হয় শশী, তবে আর দেরি নয়, চলো নীলকুঠি যাওয়া যাক।
কথা শেষ করে উট সাহেব ঘোড়া ছোটালেন। ব্রজমোহন জল থেকে উঠে এলে আমিও ওকে ঘোড়ার পিঠে চড়িয়ে ছুট দিলাম। উট সাহেব জঙ্গলের ধার ঘেঁষে ঘোড়া ছোটাচ্ছেন। ওদিকেই নদী, নীল তৈরির কারখানাগুলো নদীর তীরবর্তী অঞ্চলেই অবস্থিত, কারণ গাছ থেকে নীল বার করার প্রক্রিয়ায় প্রচুর জলের প্রয়োজন হয়। নদীর ধার ঘেঁষে কিছুক্ষণ এগোনোর পর কারখানার দেখা মিলল। নীলকুঠিটা কারখানার পাশেই, একেবারে সামনে পৌঁছে অবাক হলাম। স্থানটা মানুষ শূন্য, কারখানা বন্ধ বোধ হয়, কারণ মজুর, গোমস্তা, মুৎসুদ্দি, বরকন্দাজ, পেয়াদা কিংবা কুঠি পরিচালনা করবার পর্ষদ কাউকেও নজরে পড়ল না। শুধু দুটো ফিটন গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখলাম পাশে। সহিসরা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে, আমাদের আসতে দেখেও ওরা তেমন আগ্রহ দেখালো না, কেবল উড সাহেবকে দেখে একবার সেলাম জানাল। উড সাহেব ঘোড়া থেকে নেমে সোজা কুঠিতে প্রবেশ করলেন, আমি আর ব্রজমোহন পিছু নিলাম। কুঠিটি দ্বিতল, আকারে বেশ বড়ই, পাশেই কাছাড়ি। উড সাহেব কাঁধ থেকে বন্দুক নামিয়ে হাতে ধরলেন, তারপর নিম্নতলের সমস্ত কক্ষ ঘুরে ঘুরে দেখতে থাকলেন, কোথাও কেউ নেই। শূন্য কয়েদখানার দরজা খোলা, কুঠির পিছন দিকে একটা ছোট্ট ডোবার দেখা মিলল, ডোবার জল শ্যাওলা আর কচুরি পানা পূর্ণ, ধারে ধারে পাঁক জমে আছে, পচা জলের গন্ধ আসছে সেখান থেকে। সে জলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম আমি। আমার কি আবার দৃষ্টি ভ্রমিত হচ্ছে? না, এ তো জলজ উদ্ভিদের শিকড় নয়, স্পষ্ট দেখছি পাঁক পূর্ণ জলে চুল ভাসছে, আগের মতোই লম্বা লম্বা গোছা গোছা চুলের রাশি ভাসমান অবস্থায় দুলছে। আমি উৎসাহকে ইশারা করে ডাকবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ উপর মহল থেকে সমবেত কণ্ঠের হাসি ভেসে এল, সেই সঙ্গে কানে এলো নূপুরের শব্দ, তবলার সারেঙ্গিও বাজছে। আর দাঁড়ালেন না উট সাহেব, কাঠের সিঁড়িতে পা ফেলে উঠে গেলেন উপরে। আমিও জলের থেকে নজর সরিয়ে ফেলেছি, কাঁধ থেকে বন্দুক নামিয়ে হাতে নিয়েছি। ব্রজমোহন সঙ্গেই আছে। উট সাহেবকে দেখলাম দ্বিতলে পৌঁছে খানিকটা হেঁটে গেলেন, তারপর সামনের একটা দরজা সজোরে খুলে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে নূপুরও বাজনা থেমে গেল। এরপর আমি আর ব্রজ দ্রুত পা চালিয়ে চৌকাঠের সামনে পৌঁছলাম। ঘরের ভেতর তাকিয়ে দেখলাম উপর মহলটা আমোদ প্রমোদের জন্যই তৈরি, এতক্ষণ বাইজি নাচ গান করছিল, আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছে, বাজনদারেরাও স্তম্ভিত। তার সুন্দর কার্পেটের উপরে নেশাগ্রস্ত অবস্থায় বসে রয়েছেন তিনজন সাহেব, সামনে রঙিন কাচের বোতল সাজানো, যার বেশিরভাগটাই শূন্য। বুঝলাম এই আসর দীর্ঘক্ষণ চলছে, আর সবটাই যে ব্যক্তিগত তা উপস্থিতির সংখ্যা দেখে অনুমান করা সহজ। উট সাহেবকে দেখে একজন সাহেব ইংরেজি টানে বাংলায় চিৎকার করে বললেন,
হেই কে তুমি, উপরে উঠে এসেছ কেন? তোমার সাহস তো কম নয়।
সাহেবের কথায় মদের গন্ধ ছাড়ছিল। উট সাহেব কোন জবাব দিলেন না, ধীরে ধীরে ভিতরে ঢুকলেন, তারপর বাইজি ও বাজনদারদের সরে যাওয়ার ইঙ্গিত দিলেন। ওরা চলে যেতে উদ্যত হলে সেই সাহেব আবার চিৎকার করলেন,
এই কেউ যাবে না এখান থেকে, সবাই ঘরে থাকো, আমি তোমাদের এখানে এনেছি, অর্থ দিয়েছি, তোমরা আমার কথা শুনবে, কেউ যাবে না এক পাও নয়।
উট সাহেব এবারে বন্দুকের নল উঁচিয়ে শূন্যে গুলি শুনলেন, তাতে কাজ হল, বাইজি ও বাজনদার দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দৃশ্যটা লক্ষ্য করে নেশাগ্রস্ত সাহেব বললেন,
তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো? কে তুমি, কি চাও?
কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাশের জন বলল,
আই উইল কিল ইউ বাস্টার্ড, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও, গলা ধাক্কা দিয়ে শয়তানটাকে বের করে দাও টেলার, আমি এই আনন্দের মুহূর্তে রক্তপাত ঘটাতে চাই না।
এবার উৎসাহ পেয়ে তার পাশের জন টলমল পায়ে উঠে দাঁড়াল। তারপর উট সাহেবের দিকে এগিয়ে এসে বলল,
বেরিয়ে যাও এখান থেকে কর্তব, নইলে আমি তোমায় গুলি করব, ফিরিয়ে যাও।
কথা শেষ করে সে কোমরে ঝোলানো বন্দুকটা বার করবার চেষ্টা করল, আর উট সাহেব সঙ্গে সঙ্গে ওকে একটা ধাক্কা দিলেন। সাহেব বেসামাল হয়ে পড়ে গেল। এরপর আমাকে ডাক দিলেন উট সাহেব,
শশী জানোয়ারটার কোমর থেকে অস্ত্র সরিয়ে দাও।
আমি বন্দুক হাতে ঘরে পা রাখলাম। পিছু পিছু এলো ব্রজমোহন, যে বন্দুক জঙ্গলের জানোয়ারগুলোর দিকে এতদিন তাক করে এসেছি, এই প্রথম কোন সাহেবের দিকে ঘোরালাম। মামার ও উট সাহেব দুজনেরই হাতে অস্ত্র দেখে তিনজন সাহেবই চমকে উঠল। সেই ফাঁকে আমি কোমর থেকে অস্ত্র তুলে নিলাম। প্রথম জন অর্থাৎ টেইলর এবার ভয়ার্ত কণ্ঠে বলল,
কে তোমরা, কি চাও? ডাকাতি করতে এলে আমি বলবো ভুল সময় এসেছ, কুঠিতে এখন কোনো অর্থ নেই, সব জাহাজ ভর্তি করে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে, সে কারণেই তো আজ কারখানা বন্ধ, কিছু নেই এখানে, তোমরা কিছু পাবে না।
উট সাহেব এগিয়ে গেলেন, তারপর বন্দুকের নল টেইলরের বুকে ঠেকিয়ে বললেন,
এই ব্রজমোহনের মেয়েকে কোথায় রেখেছ?
ব্রজমোহন, সে আবার কে?
বলে টেইলর বিশ্রি হাসল। ওর দেখা দেখে বাকি দুজন সাহেবও নোংরা হাসি হাসল। সবটা লক্ষ্য করে উট সাহেব আরো তেতে উঠেছিলেন। হাসি থামিয়ে টেইলর বলল,
ঘরে মেয়ে একজন আছে, সে ভাইজি, এছাড়া আমি কারো মেয়ের সংবাদ টংবাদ জানি না। ওসব তোমাদের সন্ধানে কোনো মেয়ে থাকলে এখানে পাঠিয়ে দিতে পারো, ভালো বকশিস পাবে।
উট সাহেব এবার ব্রজমোহনের নাম ধরে ডেকে বললেন,
শোনো, দেখো তো এদের মধ্যে কে তোমার মেয়েকে তুলে এনেছিল।
ব্রজমোহন সামনে এসে টেইলরের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল,
এই তো এই সাহেব, এই শয়তানটা আমার মেয়েকে জোর করে তুলে এনেছিল। এ সাহেব আমার মেয়ে কোথায়? হ্যাঁ ছেড়ে দাও ওকে, নইলে কিন্তু ভালো হবে না।
তোর মেয়ে এখানে নেই, ভাগ এখান থেকে, নইলে লাথি মেরে তোকে এখান থেকে পার করে দেব, জঙ্গলি পোর নেটিভ।
এভাবে নয় ব্রজমোহন, ওদেরকে ওদের ভাষায় জিজ্ঞেস করো, দেওয়ালে দেখো চাবুক টাঙানো আছে, ওটা নামিয়ে নিয়ে এসো।
উট সাহেবের কথা শোনার পরেও ব্রজমোহন চুপ করে দাঁড়িয়ে রইল। ব্রজমোহন আমার দিকে একবার তাকালো, আমিও বন্দুকের নল তাক করে রেখেছি সাহেবের দিকে। ওই অবস্থায় আমিও ব্রজমোহনকে ইশারা করলাম উট সাহেবের আদেশ পালন করবার জন্য। এইবার ব্রজমোহন সাহস পেল ও ঝট করে দেওয়ালে ঝোলানো চাবুক নামিয়ে এনে সমানে আঘাত করতে থাকল সাহেবদের, আর উন্মাদের মতো বলে চলল,
বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে, বল।
বল কথা লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে বল বল, নইলে কিন্তু আজ আমি তোদেরকে শেষ করে দেব, সব কটা চামড়া ছাড়িয়ে নেব আমি। অনেক অত্যাচার করেছিস আমাদের উপর, তোমার জমি কেড়েছি, আমার মজুরির পয়সা দিস নাই, গায়ের মেয়েদের ইজ্জত লুটেছিস, আমার বল সাল আমার মেয়ে কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে বল।
ব্রজমোহনের সে আক্রোশ দেখবার মতো, শাবুক চালানোর সঙ্গে সঙ্গে ও হাত পা চালাতে শুরু করল এক সময়। আমার আর উট সাহেবের বন্দুকের নিচে পড়ে বাকি সাহেবদেরও তখন শোচনীয় অবস্থা। প্রতিহিংসাপূর্ণ দৃষ্টি নিয়ে তারা দেখে চলেছে আমাদের, তবু মুখ খুলছে না, যন্ত্রণায় আর্তনাদ করছে, কিন্তু ব্রজমোহনের মেয়ে কোথায় আছে সে কথা বলছে না কেউ। থেকে থেকে উট সাহেবের দিকে রক্তচক্ষু নিয়ে চাইছে সাহেবের দল, ভাবটা এমনই যেন হিংস্র পশুর মতো এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে খাবে উট সাহেবকে, তারপর আমাকে আর ব্রজমোহনকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তিনটে মানুষকে প্রহার করাও কম পরিশ্রমের কাজ নয়, ব্রজমোহন এমনিতেই দুর্বল, তার উপর অত্যাধিক হাত পা সঞ্চালনার ফলে সে কাহিল হয়ে পড়ল। চাবুক ছুঁড়ে ফেলে সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। সাহেবদের অবস্থাও ভালো নয়, তাদেরও রক্তপাত ঘটেছে, মদের নেশা আর নেই। উট সাহেব এবারে প্রথম সাহেবের মাথায় বন্দুক থেকে জিজ্ঞাসা করলেন,
শেষবারের মতো বলছি, ওর মেয়েকে কোথায় রেখেছিস?
কোথায়?
জবাবে যন্ত্রণা ক্লিষ্ট শরীর নিয়ে টেলার সাহেব নিষ্ঠুরভাবে হাসল, তারপর উট সাহেবের দিকে থুতু ছিটিয়ে বলল,
তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে, একজন ব্রিটিশ হয়েও তুই নেটিভদের দলে ভিড়েছিস, মনে রাখিস সিংহ কখনো ভেড়ার দলের কাছে মাথা নত করে না। তোর ব্যবস্থা হবে, আমি শেষ করব তোকে, আমি শেষ করব।
টেলার সাহেবের প্রতিটা কথায় চূড়ান্ত মাত্রার প্রতিহিংসা ছিল, তার অঙ্গভঙ্গি আমার সুবিধের মনে হচ্ছিল না। মনে মনে ভাবলাম এই ঘটনা বিরাট আকার নেবে, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে উট সাহেবের নামে নালিশ হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে আমার আর ব্রজমোহনের দেশে বাস করাই হয়তো উঠে যাবে, এমনকি পিতৃদেবের জমিদারিও চলে যেতে পারে, হয়তো আমাদের গায়ে বিপ্লবীর তকমা হেঁটে দেওয়া হবে, ধরা পড়লে ফাঁসি হবে আমাদের। আচমকাই আমার ভাবনায় ছেদ পড়ল, কারণ উট সাহেব হঠাৎ বন্দুকের পেছন দিয়ে সজোরে আঘাত করেছে টেলারের কপালে। ভীষণ আঘাতে টেলারের কপাল ফেটেছে, জ্ঞান শূন্য হয়ে সে পড়ল মাটিতে। দৃশ্যটা এত দ্রুত ঘটল যে বাকি দুজন সাহেব পাথরের মূর্তির মতো বসে রইল কিছুক্ষণ, তারপর আতঙ্কে কাঁপতে কাঁপতে ছুটে পালিয়ে গেল ঘর থেকে। মূল সাহেব তৎক্ষণাৎ গুলি ছোড়বার জন্য উদ্যত হয়েছিলেন, আমি বাধা দিলাম। যতই হোক কুঠির ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় সাহেব মরলে গাঁকে গাঁ উজাড় করে ফেলবে সাহেবের সেপাই। এই যা ঘটিয়েছেন উট সাহেব তাতেই কোম্পানির সেনাবাহিনী নড়ে চড়ে বসবে, আর নয় এইবার এখানেই আমাদের রীতি টানা উচিত। বেশিক্ষণ এখানে থাকলে বিপদ বাড়তে পারে ভেবে আমি উট সাহেবকে লক্ষ্য করে বললাম,
এক্ষুনি আমাদের এই স্থান ত্যাগ করা উচিত। সাহেবরা দলবল নিয়ে এলে বিপদ বাড়বে।
আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে রাখা দুটো কীটন গাড়ি ছুটে বেরিয়ে গেল, অর্থাৎ পলায়মান দুই সাহেব গাড়িতে চড়ে পালিয়েছে। উম সাহেব আমার দিকে চেয়ে বললেন,
কিন্তু ব্রজমোহনের কন্যার হদিস তো পাওয়া গেল না।
ব্রজমোহন জবাব দিল,
মেয়ে এখানে নেই সাহেব, অন্য কোথাও রেখেছে, আপনারা চলে যান, নাহলে বিপদ বাড়বে।
আর তুমি যাবে না আমাদের সঙ্গে? ওরা তো তোমাকেও ছাড়বে না।
ব্রজমোহন এই কথা শুনে মাথা নিচু করে জবাব দিল,
আমি গরিব মানুষ, আমাদের আর জীবনের কি দাম বলুন, মেয়ে নেই যখন তখন আর আমার বেঁচে থেকে কি লাভ, মরবো বলেই তো আর ঘর ছেড়েছি, মরার ভয় আমি করি না। আজ এই সাহেবদের পিটিয়ে গায়ের জ্বালাটা কিছুটা মিটেছে আমার।
আমি ব্রজমোহনের কাছে এগিয়ে গেলাম, ওর কাঁধে হাত রাখলাম।
এসব কেন বলছো তুমি? তুমি বাঁচলে তবেই তো মেয়েকে খুঁজে পাবে।
উম সাহেব কোনো কথা বললেন না, বন্দুক কাঁধে ঝোলালেন, তারপর উপর মহলের সব ঘর খুঁজে খুঁজে দেখতে থাকলেন। ব্রজমোহন অচৈতন্য টেলার সাহেবের কাছে দাঁড়িয়ে রইল। আমি উম সাহেবকে অনুসরণ করলাম। বাইজি আর তার সঙ্গীদের দেখা মিলল না, তারা পালিয়েছে। কয়েকটা ঘর খোঁজার পর একটা সিন্ধুকের দেখা মিলল। উম সাহেব গুলি ছুঁড়ে সিন্ধুকের তালা ভাঙলেন, তারপর সিন্ধুক খুলে দেখলেন ভেতরে অজস্র জমি সংক্রান্ত কাগজ। চাষিদের দাদন দেওয়ার প্রলোভন দেখিয়ে জমি কেড়ে নেওয়া হয়েছিল, কাগজগুলি তারই সাক্ষ্য বহন করছে। সমস্ত কাগজ মেঝেতে উপুর করে রেখে আগুন ধরালেন উম সাহেব। এরপর সেই আগুনের স্তূপ থেকে চুরুট ধরিয়ে ঠোঁটে গুঁজলেন, আমি দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছি। রুট সাহেব মন দিয়ে কাজ করে চলেছেন। গভীর সিন্ধুকের ভিতরে হাত ঢুকিয়ে একের পর এক বস্তু তুলে আনছেন তিনি। কয়েকটা অর্থপূর্ণ থলেও মিলল, সেসব আমার জিম্মায় রেখে আবার হাত ঢোকালেন সিন্ধুকে। এইবার উঠে এল কয়েক বাক্স কার্তুজ, এক জোড়া বন্দুক, খান পাঁচেক সাহেবি পোশাক। উম সাহেব সেই সবও আগুনে নিক্ষেপ করলেন, তারপর আমার দিকে ইশারা করে বললেন,
এবার চলো যাক।
আমি অর্থপূর্ণ থলে নিয়ে ঘর ছাড়লাম। উম সাহেবের হাতে বন্দুক ও কার্তুজ রইল। পূর্বের ঘরে ঢুকে ব্রজকে লক্ষ্য করে উম সাহেব বললেন,
এই এদিকে এসো, আমি একটু সাহায্য করতে হবে, এসো।
কার্তুজের বাক্স ও বন্দুক জোড়া ব্রজমোহনের হাতে দিলেন উম সাহেব। এরপর আমার দিকে তাকিয়ে অচৈতন্য তেলের দুই হাত তুলে ধরলেন। আমি উম সাহেবের নজরের অর্থ বুঝলাম এবং সঙ্গে সঙ্গে অর্ধের থলে কোমরে গুঁজলাম, টেলারের দুই পা তুলে ধরলাম। এরপর দুজনে মিলে টেলারকে তুলে এগিয়ে নিয়ে চললাম সিঁড়ির দিকে। আমি অবাক হচ্ছিলাম উম সাহেবের কর্মকাণ্ড দেখে। প্রশ্ন করলাম,
একে কোথায় নিয়ে যাচ্ছেন?
যতক্ষণ পর্যন্ত ব্রজমোহনের মেয়েকে খুঁজে পাচ্ছি না ততক্ষণ এই অত্যাচারী নীলকর থাকবে আমার জিম্মায়, ঠিক আছে?
কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? সিপাহীদের কানে সংবাদটা পৌঁছলে কি হবে?
না না, কেউ কিছু টের পাবে না।
কথা শেষ করে উম সাহেব সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আমি বিস্মিত ভঙ্গিতে পিছু পিছু নামলাম। তারপর নীলকর টেলারকে ধরাধরি করে ঘোড়ার পিঠে তোলা হল। উর সাহেব ওকে ঘোড়ার পিঠে ভালো করে বেঁধে নিলেন। এরপর ঘোড়ায় চড়ে ছুট দিলেন জঙ্গলের ভিতর। আমি আর ব্রজমোহন অর্থ আর কার্তুজের বাক্স ঘোড়ার পিঠে ঝোলানো থলের ভিতর রেখে উর সাহেবকে অনুসরণ করে ঘোড়া ছুটিয়ে দিলাম। উর সাহেবের গন্তব্যস্থলের বিষয়ে আমি বা ব্রজমোহন কেউই কিছু জানি না। এত বড় একটা ঘটনার পরবর্তী পরিকল্পনা বিষয়েও আমার কোনো আন্দাজ নেই। একমাত্র উর সাহেব নিজেই জানে। অনুমান এইটুকুই যে আমাদের লোকালয়ে আশ্রয় নেবার কোনো সুযোগ নেই। পলাতক দুইজন সাহেব এতক্ষণে সমস্ত ঘটনা ব্রিটিশদের কানে তুলে দিয়েছে। আমাদের সন্ধানে হয়তো সেপাই নেমে গেছে, ধরা পড়লে রক্ষে নেই। এই সমস্ত কথাই মাথায় চক্কর কাটছে। ঘোড়া আপন তালে ছুটে চলেছে। উর সাহেব এতক্ষণ নদীর কিনারে কিনারে চলছিলেন, এইবারে থামলেন। আমিও তার পাশে গিয়ে ঘোড়া থামালাম। নদীর দুই পাশ জুড়ে জঙ্গল। নদীতে ভাসমান একটি নৌকার দিকে তাকিয়ে আছেন উর সাহেব। জিজ্ঞাসা করলাম,
আমরা কোথায় যাচ্ছি?
আমাদের এইখানেই ঘোড়া ছাড়তে হবে শশী, নদী পেরোতে হবে। এদিকে থাকলে ব্রিটিশ সেপাই খুব সহজেই আমাদের ধরে ফেলবে। শোনো, তুমি মাঝিকে হাঁক দাও।
কিন্তু আমরা যাবো কোথায়?
কয়েকটা দিন গা ঢাকা দিতে হবে, পরিস্থিতি ঠান্ডা হলে পরের পরিকল্পনা। আপাতত নৌকা এপারে ডাকো।
উর সাহেব থামলে ব্রজমোহন ঘোড়া থেকে লাফিয়ে নেমে নদীর কিনারে গেল। তারপর চিৎকার করে ডাকতে থাকল মাঝিকে। নদীর ধারের বাতাসের স্রোত ওর আওয়াজ অনেক দূর টেনে নিয়ে যাচ্ছে। বেশ কয়েকবার হাঁক দেওয়ার পর নৌকর মুখ আমাদের দিকে ঘুরল। টিলে সাহেবের জ্ঞান এখনো বেড়েনি। উড সাহেব ঘোড়া থেকে নামলেন, আমিও লাভ দিলাম। নৌকো ধীরে ধীরে এগিয়ে আসছে। পালতোলা বাণিজ্য তরি, আজ হাটবার, তাই হাট থেকে ফিরছে। পাড়ে দাঁড়িয়েই দেখতে পেলাম নৌকায় দুজন মাঝি ছাড়া জনা কয়েক লোকও রয়েছে। নৌকা কাছিয়ে এসেছে। আমি উর সাহেবের দিকে তাকিয়ে বললাম,
এরা টেলার সাহেবের বিষয়ে জিজ্ঞেস করলে কি বলবেন?
উর সাহেব কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলেন জলের কাছে। নৌকো কাদার কাছে দাঁড়াল। উপর থেকে কাঠের তক্তা ফেলল মাঝি। মাঝি উর সাহেবকে দেখে ভয়ে জড়সড় হয়ে পড়ল যেন। হাতে বন্দুক, সাহেবী চেহারা, এইসব কাজ দিল। মাঝি ভীত হয়ে বলতে থাকল,
মঙ্গলগঞ্জের হাত থেকে পিসি সাহেব, এর সঙ্গে মহাজন আছে। তা আপনারা কোথায় যাবেন?
জঙ্গলে বাঘ শিকারে এসেছিলাম। গায়ে বাঘ ঢুকে মানুষ টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু
এই পর্যন্ত বলে থামলেন উর সাহেব। তারপর ঘোড়ার পিঠের দিকে ইশারা করে বললেন,
আমার এক সহযোগী আহত হয়ে পড়েছে বুঝলে, বাঘ ওর ঘাড়ে লাফিয়ে পড়েছিল, সে থেকে অজ্ঞান। ঘোড়ায় কোন রকমে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আর ধকল সইতে পারছে না। তোমার নৌকা দেখে ভাবলাম ওতে নিয়ে যাওয়াই ভালো হবে।
উর সাহেবের কথা শুনে মাঝির তো চোখ ফেটে পড়ল।
পারব না
বলে চমকে উঠল। তারপর সঙ্গী মাঝিটিকে ডেকে নৌকো থেকে নিচে নামল। এরপর আমাদের আর কিছুই করতে হয়নি, ওরা দুজনেই টেলের সাহেবকে নৌকায় তুলল। উর সাহেব আগেই উঠেছেন, আমি আর ব্রজমোহন ঘোড়ার পিঠ থেকে থলেগুলো খসিয়ে নৌকায় উঠলাম। আমাদের দেখে দুইজন মহাজন এসে দাঁড়িয়েছেন সামনে। আমার দিকে তাকিয়ে ওরা নিজেদের মধ্যে কিছু বলাবলি করল। তারপর একজন আমাকে লক্ষ্য করে বলল,
আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো?
পিতার কাছারিতে মাঝে মাঝেই আমার ডাক পড়ত, কিছুই না কাজকর্ম দেখার অজুহাতে, ওখানেই সম্ভবত ওরা আমাকে দেখে থাকবে। আমি মৃদু হেসে কায়দা করে মুখ সরিয়ে নিলাম। দ্বিতীয় মহাজন বলল,
কাশি দশাশ্বমেধের ঘাটে আপনার মতোই হালকা বয়সের একটা পুরোহিত দেখেছিলাম, ওর চেহারার সঙ্গে আপনার মুখে হুবহু মিল আছে কিন্তু।
আমি
হ্যাঁ হবে হয়তো
বলে সরে পড়লাম। লোক দুটো তখনও নিজেদের মধ্যে কথা বলছে। প্রথমজন আবার বলে উঠল,
এই যে আপনার ঘোড়া দুটোকে ছেড়ে দিলেন যে?
এইবার জবাবটা উট সাহেবই দিলেন।
ও দুটো এই জঙ্গল ছেড়ে যাবে না, ওদের অনেকবার এখানে এনেছি, বিপদ কাটলে এসে নিয়ে যাব।
নৌকো বড়ই, একবার সে দানা শস্য বোঝাই করা, কয়েকটা থলে বোধহয় মশলার উগ্র ঘ্রাণ বেরোচ্ছে। নৌকুর মাঝামাঝি কনসি আর বাঁশের বেড়া দিয়ে লম্বা ঘরের মতো করা আছে, রোদ বৃষ্টি আটকাবার জন্যই। আমি আর ব্রজমোহন আলাদা হয়ে এক কোনায় বসলাম। অচৈতন্য টেলারকে ওরা ছাউনির নিচে শুয়ে রেখেছে, উট সাহেব পাশেই বসে রয়েছেন। মহাজনদের সঙ্গে তিনি নির্ভাবনায় কথা বলে চলেছেন, দেখছি চুরুট ধরিয়ে বেশ খোশ মেজাজে হাসি ঠাট্টা করছেন, শিকারের কথা বলছেন। এদিকে আমার মুখ থেকে কথা সরছিল না, পরিণতির কথা ভেবে বুক হালকা হয়ে যাচ্ছিল। নিজের থেকেও পিতার জমিদারি ও পরিবারের বিপদের কথা স্মরণে আসছিল। ব্রজমোহনকে দেখলাম গামছায় মুখ ঢেকে ফেলেছে, আমি জলের দিকে তাকিয়ে আছি। উট সাহেবকে একবার দেখলাম, জ্ঞান শূন্য টেলারের নাকের কাছে হাত নিয়ে গিয়ে কিছু একটা পরীক্ষা করলেন, এর অর্থ আমি বুঝলাম না। এরপর নৌকা উট সাহেবের নির্দেশে বাঁক নিল, স্রোতের দিকে চলতে তেমন অসুবিধে হচ্ছে না, পালে হাওয়া বেঁধে গতি পেয়েছে নৌকা। আকাশে মেঘ থাকায় দিনের আলো কম, আকাশের ছায়া পড়ছে জলে, আমি সেদিকেই চেয়ে আছি। মাথার ভেতর দুশ্চিন্তার ঝড় বইছে, কতক্ষণ ওভাবে বসেছিলাম জানি না। হঠাৎ নদীর জলে পা উঠল, ছোট ছোট ঘূর্ণির মতো বেশ কয়েকটা পাক, সেই সঙ্গে নদীর জলের রং বদলে যেতে দেখলাম। গুমর ধরা ঘোলাটে মেঘের রং মুছে নদীর জল এখন কালো বর্ণ ধারণ করেছে। লক্ষ্য করলাম নৌকার চারপাশ ছাড়া সেই কালো জলের স্তর বেশি দূর পর্যন্ত বিস্তৃত নয়, নদীর বাকি অংশের জল আগের মতোই আছে, কেবল নৌকার চতুর্দিকে ঝেগে আছে অন্ধকার। বিষয়টা আশ্চর্য ঠেকলে আমি ব্রজমোহনের দিকে তাকালাম, বেচারা ক্লান্ত, শারীরিক ও মানসিক দুর্বলতায় একেবারে কাহিল হয়ে পড়েছে, নৌকার গায়ে মাথা ঠেকিয়ে কোন রকমে বসে আছে। কিন্তু আমি স্থির থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে আমার চোখ ফেটে কোটর থেকে বাইরে বেরিয়ে আসতে চাইল। মনের মধ্যে যে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল সেটাই বাস্তবায়িত হতে দেখলাম। নদীর খানিকটা অংশ জুড়ে বিছিয়ে আছে চুল, দীর্ঘ সূত্রাকার চুলের রাশি নৌকার আশেপাশে ভেসে বেড়াচ্ছে। ঠিক যেন নৌকার পিছু ছুটে চলেছে। চলমান নদীতে জলজ উদ্ভিদের শিকড় বিস্তৃত হয়ে থাকবার সম্ভাবনা কম, তাই আমি দৃষ্টিভ্রমের শিকার নই। আমি ঠিক দেখছি, তাই চুলের উৎস খুঁজবার চেষ্টা করলাম। অর্থাৎ জলে ভাসমান একটা মাথা দেখবার চেষ্টায় সমস্ত নৌকা ছুটে বেড়ালাম। উট সাহেব আমাকে ব্যস্ত হয়ে নৌকার মধ্যে ঘুরতে দেখে বললেন,
শশী তুমি এভাবে কি খুঁজছ?
আমি উট সাহেবের সামনে দাঁড়ালাম।
নদীতে চুল ভাসছে উট সাহেব, আমি স্পষ্ট নিজের চোখে দেখেছি, ওগুলো উদ্ভিদের শিকড় নয়, ওগুলো চুল।
কোথায় চুল? চলো দেখাও তো আমাকে।
আমি তৎক্ষণাৎ নৌকার ধারে নিয়ে গেলাম উট সাহেবকে। তারপর জলের দিকে তাকিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। মুখের কথা ফুরিয়ে গেল আমার। উট সাহেব জলের দিকে তাকিয়ে বললেন,
কোথায় চুল শশী? আরে চুল কোথায়, ওটা তো মাছ ধরবার জাল। একটু আগে দুই মাঝিতে যুক্তি করে জলে জাল ফেললো, এই বাঁকের দিকে নাকি জালে মাছ ফাঁসে।
আমি জলের দিকে ঝুঁকলাম, দেখলাম নৌকার সামান্য নিচেই মাছ ধরবার জাল তলিয়ে যাচ্ছে জলের গভীরতায়। চলমান নৌকায় বৃহৎ জাল টেনে নিয়ে যাচ্ছে, নদীর বাঁকের কাছে জলের উপরিভাগে মাছের ঝাঁক ভাসছে, ওদের টেনে তোলাই জালের লক্ষ্য। উট সাহেব আমাকে গোল গোল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বললেন,
তুমি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছ শশী, সে কারণে তোমার মন মস্তিষ্ক তোমাকে ক্রমশ ধোঁকা দিয়ে চলেছে। জলে কিছু নেই, আসলে ভুলটা আমারই, এই সমস্ত দুঃসাহসিক কাজে তোমাকে আনা উচিত হয়নি। তোমার একটা পরিচিতি আছে, বংশ পরিচয় আছে, আমার মতো পিছুটানহীন মানুষ তুমি ন, এভাবে বিপদের মধ্যে তোমাকে টেনে আনা আমার উচিত হয়নি। শোনো, তুমি চাইলে এই মুহূর্তেই আমার সঙ্গ ছাড়তে পারো, নৌকা তোমায় ঘাটে নামিয়ে দেবে। তুমি
উট সাহেব মাথা নামিয়ে দাঁড়ালেন। আমি উট সাহেবের হাত ধরে বললাম,
বিশ্বাস করুন সাহেব, আমি ভুল দেখিনি, জলে চুল ছিল আমি স্পষ্ট দেখেছি। আমার ভয় বা দুশ্চিন্তা হচ্ছে না এ কথা আমি বলবো না, তবে আপনার প্রতি আমার বিশ্বাস বা ভরসা কোনোটাই হারায়নি। আমি জানি আপনি আমার কোনো খারাপ হতে দেবেন না, তবে একটাই অনুরোধ আপনার কাছে, এভাবে আমাকে মাঝ পথে আপনার সঙ্গ ছাড়তে বলবেন না, আমি পারব না।
জবাবে উট সাহেব আমার দিকে ভরসার দৃষ্টি নিয়ে চাইলেন। এরপর আমি পুনরায় আগের স্থানে গিয়ে বসলাম। কয়েকটা ঘাট পেরিয়ে কুশ ঘাসের জঙ্গলের দিকে নৌকা ভেড়াতে বললেন উট সাহেব। মাঝি নির্দেশ মতো নৌকা পাড়ে নিয়ে গেল। আমি আর ব্রজমোহন লাফিয়ে নামলাম। দুইজন মাঝি টেলে সাহেবকে কুশ ঘাসের জঙ্গলে শুয়ে দিল। উট সাহেব নামবার সময় মাঝিদের হাতে অর্থ দিলেন কিছু। নীলকুঠির সিন্ধুক থেকে প্রাপ্ত সেই অর্থ থেকে আমরা দাঁড়িয়ে রইলাম। নৌকো ধীরে ধীরে নদীর মাঝখানে ভেসে এগিয়ে গেল। উট সাহেব জঙ্গলের দিকে চেয়ে আছেন। আমি কাছে গিয়ে বললাম,
ভাগ্যেশ্বরা সন্দেহ করেনি,
না সন্দেহ করেছে,
ঘাট পেরিয়ে এই জঙ্গলের ভেতরে নেমে পড়ার কারণে ওরা সন্দেহ করেছে। আমি খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করেছি, ওদের বললাম মাহত সঙ্গীটির অবস্থা ভালো নয়, জঙ্গলের পথে এগোলে লোকালয়ে পৌঁছাতে সময় কম লাগবে।
ব্রজমোহন এগিয়ে এসে বলল,
সাহেব, আমি নৌকায় ওঠার সময় মহাজনদের কথা আড়িতে শুনছিলাম। ওরা বলাবলি করছিল যে চারজনে দুটো ঘোড়ায় চড়ে এসেছে কেন, সাহেবদের তো আর ঘোড়ায় কমতি নেই, আর শিকার করতে এসেছে যখন, তখন তো বন্দোবস্তের অভাব থাকার কথাই নয়।
লোক দুটো ধূর্ত
বলে চুরুট ধরালেন ওর সাহেব। তারপর বললেন,
অবশ্য আমি খেয়াল না করলে আরো একটা বিপদ দানা বেঁধেছিল।
কি বিপদ?
নৌকায় সামান্য জ্ঞান ফিরে এসেছিল টেলারের, ভাগ্যের শিকারে আসার সময় আমি কিছু নেশা দ্রব্য সঙ্গে এনেছিলাম, বুনো জানোয়ারদের কাহিল করতে ওসব কাজে লাগে। টেলারের নাকের সামনে ওসব চেপে ধরতেই ও আবার চোখ বুঝল, আর কোনো চিন্তা নেই, এবার ওকে কাঁধে তোলো, আমাদের এগোতে হবে।
কিন্তু এই জঙ্গলের ভিতরে আশ্রয় পাবেন কোথায়?
আমার প্রশ্নের জবাবে উৎসাহে মৃদু হাসলেন।
বিশ্বাস রাখো শশী, এমন স্থানে নিয়ে যাব কেউ তোমার টিকিও খুঁজে পাবে না।
কথা শেষ করে উৎসাহেব জঙ্গলটি নিয়ে এগিয়ে চললেন। আমি আর ব্রজমোহন টেলারকে দুই কাঁধে ভর দিয়ে টেনে টেনে নিয়ে চললাম। চলতে চলতে ব্রজমোহন হঠাৎ হাত ঝাড়বার ভঙ্গি করল।
কি হলো ব্রজমোহন?
হাতে এক গোথা চুল কোথা থেকে এলো বলুন তো ছোট কর্তা? এ বোধহয় ওই নীলকুঠি বাইজির মাথার চুল। কুকর্ম করার সময় শয়তান টেলারে পোশাকে লেগেছিল, আর সেই থেকেই আমার হাতে আটকেছে।
কথা বলবার সঙ্গে সঙ্গে ব্রজমোহন সমানে হাত ঝেড়ে ঝেড়ে চুলের গোছাটা ফেলে দিল। আমার বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই, মুখের কথা ফুরিয়ে এসেছিল। একবার মনে হল নদীর জলে আমি হয়তো ঠিকই দেখেছিলাম, আমাদের সকলের অজান্তে সেই অলৌকিক ভাসমান চুল জল থেকে উঠে এসে টেলারের শরীর স্পর্শ করেছিল, কিন্তু কেন? বেলা পড়ে এসেছে, নদীর জলের কাছাকাছি আলো মুছে যেতে দেখলাম। জঙ্গলের ভেতর আলো অনেকটাই কম, আকাশে মেঘ এখনো আছে, তবে বৃষ্টি দেখা নেই। উম সাহেব বন্দুক কাঁধ থেকে নামিয়ে হাতে ধরে রেখেছেন, বুনো জন্তুর আক্রমণের ভয় আছে বোধহয়। অনেকটা এগিয়ে যাওয়ার পরও কোন গ্রাম নজরে পড়ল না, যত দূর দেখা যায় কেবল গাছ আর ঝোপ, বুনো ফুলের লতা থেকে উগ্র গন্ধ আসছে, মাথার উপর সবুজ পাতার ছাউনি, এক একবার পাতার ফাঁক দিয়ে ছেঁড়া ছেঁড়া মেঘও দেখা যাচ্ছে। উম সাহেব আমাদের থেকে অনেকটাই আগে হাঁটছেন, থেকে থেকে বড় গাছের কাণ্ডের আড়ালে হারিয়ে যেতে দেখছি তাকে। প্রায় কোমর পর্যন্ত জঙ্গল উঠে এসেছে আমাদের। ব্রজমোহনকে দেখছি দুর্বল শরীরে আর টেলারের ভার বহন করতে পারছে না। আমারও অবস্থা যে খুব ভালো তা বলবো না, অনেকক্ষণ পেটে জল খাবার কিছুই পড়েনি, তার উপর শারীরিক মানসিক পরিশ্রম চলছে, বিশেষ করে জলাশয়ে ভাসমান আশ্চর্য কেশরাশি দেখার পর থেকে আমার ভিতরটাও কেমন যেন মুষড়ে পড়েছে। ব্রজমোহন হাঁপাতে হাঁপাতে বলল,
ছোট কথা বলি কি, খানিক জিরিয়ে নিলে হয় না? হ্যাঁ,
আমি পরক্ষণেই উম সাহেবকে হাঁক দিলাম।
উম সাহেব,
ব্রজমোহন আর পারছে না, একটু থামতে হবে আমাদের।
আবার এই উচ্চ স্বরে কথার কারণে জঙ্গলের ভেতর আলোড়ন লক্ষ্য করলাম। প্রথমে একদল পাখি মাথার উপর দিয়ে উড়ে গেল, ঝোপের ভিতর চার পেয়ে কিছু জানোয়ারকে সরে যেতে দেখলাম, কিছু শুকনো পাতা গায়ে ঝরে পড়ল। উট সাহেবকে দেখলাম ঠোঁটের উপর হাত রেখে যতটা সম্ভব দ্রুত পায়ে আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর বললেন,
এখানে একদম চিৎকার করা যাবে না, জায়গাটা নিরাপদ নয়। এই এলাকায় কতদিন মানুষের পা পড়েনি ঠিক নেই, না বাঘের ভয় আছে, আমাদের দেখলে ঝাঁপিয়ে পড়বে।
কথা শেষ করে উট সাহেব ব্রজমোহনের বোঝা নিজের কাঁধে নিলেন, আর সঙ্গে থলে ব্রজমোহনের হাতে দিয়ে বললেন,
না একটু এগুলোই পৌঁছে যাব।
পুনরায় এগোতে শুরু করলাম। গোটা কয়েক পুরনো বটগাছ পেরোনোর পর সামনে এসে পড়ল একটা ভগ্ন প্রায় বাড়ি। জঙ্গল ঘিরে ধরেছে পাকা বাড়িটিকে। পিছনের দিক থেকে একটা প্রাচীন বট শাখা প্রশাখা ঝুরি বিস্তার করে অর্ধেক গিলে খেয়েছে বাড়িটা। লতা পাতায় ঢাকা পড়েছে সামনের খানিকটা অংশ, কিন্তু এই গভীর জঙ্গলের ভিতরে এই বাড়ি এলো কোথা থেকে? যত দূর চোখ যায় গাছ ছাড়া মনুষ্য বসবাসের কোন চিহ্ন নেই। আমাকে আশ্চর্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে দেখে উৎসাহে বললেন,
ভেতরে চলো সব বলছি।
ব্রজমোহন আগে ঢুকল। জানালা দরজাবিহীন ছোট্ট বাড়িটা দাঁড়িয়ে রয়েছে ভগ্ন স্বাস্থ্য নিয়ে। সামনে ছোট্ট বারান্দা মতো অংশ, সেখানে উঠলে দেখলাম পাশাপাশি কয়েকটা ঘর সারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ব্রজমোহন ঘরে ঢুকে নোংরা মেঝেতেই বসে পড়ল, ওর আর চলবার শক্তি নেই। আমি আর উট সাহেব কাঁধের বোঝা নামালাম। টেলারের অচৈতন্য দেহটা নিচে শুয়ে রাখা হল। আমি কৌতূহলবশত চারপাশটা ঘুরে দেখলাম। পাশের ঘরটা বেশ বড়, কয়েকটা ভাঙা আসবাবপত্র ছাড়া কিছু নেই। পরিত্যক্ত মেঝেতে উঁচু হয়ে আছে আবর্জনা, জানালা গুলে গাছের ডাল লতা পাতা ঢুকেছে। ঘরের কোনায় আবছা অন্ধকারে একটা সাপের খোলস নজরে পড়ল। ঘরগুলো শেষে ছোট্ট ছোট্ট দুটো কুঠরি, শূন্য, সেখানে কিছু রাখা নেই। ওই পাখির পালক, ফাটা ডিম, শুকনো পাতা আর খড়কুটো। দেওয়ালে শ্যাওলা ধরেছে, এক পাশ ধসিয়ে উঠে গিয়েছে বিরাট আকায় বট গাছ। বাড়ির পিছন দিকটা বেশ গোছানো, সিঁড়ি বাঁধানো ছোট্ট জলাশয় রয়েছে, জল প্রায় নেই বললেই চলে, কালো পাঁকের মতো হয়ে আছে মাঝখানটা। জলাশয়ের দুই পাশে সবুজ জঙ্গলে মোড়া কিছু মূর্তি দাঁড়িয়ে আছে, পাশেই পাথরের বসবার জায়গা, সেটা জঙ্গলের কারণে খুব ভালো করে না দেখলে বোঝা যায় না। তবে পঙ্কিল জলাশয় দেখবার পরে আমার ধূপ পুকুনিটা আবার শুরু হল, চলার শক্তি আপনা হতেই কমে এল। মাটির উপরে পা ঘষে ঘষে আমি যেন এগিয়ে চলেছি জলের দিকে। অদ্ভুত এক আকর্ষণ অনুভব করলাম আমি। বদ্ধ জলাশয়ের হাতছানি এড়িয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই। ধীরে ধীরে নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে আমি গিয়ে দাঁড়ালাম ওই পচা ডোবার একেবারে কিনারে। জলের দিকে তাকাতে ইচ্ছে করছিল না। আমি অনুমান করতে পারছি ঘোলাটে জলের ভিতরে আমার জন্য কি অপেক্ষা করে আছে, সেই অজস্র ঘন কৃষ্ণ বর্ণের কেশরাশি। সেটা জলের অন্তরালে আমাকে নিমজ্জিত হওয়ার আহ্বান জানাবে, আর আমি অদৃশ্য অলৌকিক শক্তির ইশারায় সশরীরে অবগাহন করব কর্দমাক্ত জলের অতলে। না, আর আমি এই চিত্র দেখতে চাই না। এই দৃশ্যের পুনরাবৃত্তি অসহ্য হয়ে উঠছে, কিন্তু আমি নিরুপায়। জলের দিকে যেন আমাকে তাকাতেই হবে, হাজার চেষ্টা করেও আমি যেন চোখ সরাতে পারব না। চোয়াল শক্ত করে চাইলাম জলের দিকে। অস্বচ্ছ জলে জলজ উদ্ভিদের কমতি নেই। আষ্টে একটা গন্ধ নাকে এসে ঠেকছে, কিন্তু আশ্চর্য রকম ভাবে সেই জলের উপরিভাগে এক টুকরো চুলেরও দেখা মিলল না। আমি বারবার চাইলাম, কুঁজো হয়ে বসে জলের উপরিস্তরে হাত ডুবিয়ে খুঁজলাম, না, কোথাও চুল নেই। কচুরি পানার শিকড়ের সূক্ষ্ম সূক্ষ্ম অংশ হাতে ঠেকল। মনের কোথাও যেন একটু বিশ্বাস বেরোতেল, অর্থাৎ উড সাহেবের কথাই সঠিক। আমি জলের অন্তরালে বারবার যা দেখছিলাম সবটাই আমার দৃষ্টিভ্রম ছিল। ক্লান্ত মস্তিষ্ক এভাবেই হয়তো মানুষকে ভয় দেখায়। আতঙ্কের কারণে এভাবেই মানুষ দড়িকে সর্প ভেবে ভীত হয়ে পড়ে। কথাগুলো ভাবতে ভাবতে আমি উঠে দাঁড়ালাম। দৃষ্টি আর জলের দিকে নেই, কিনারা থেকে সরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, এমন সময় জলাশয়ের অপর প্রান্ত থেকে হাসির শব্দ ভেসে এলো আমার কানে। আমি স্পষ্ট শুনলাম মোহময়ী নারী কণ্ঠ আমার শ্রবণেন্দ্রিয়র প্রাচীরে আঘাত করেছে। ঘুরে দাঁড়ালাম আমি। অকস্মাৎ একটি স্বর্গীয় দৃশ্য নজরে এল। জলাশয়ের অপর প্রান্তে জঙ্গলাকীর্ণ স্থানে স্বপ্ন দর্শনের মতো আলোক রেখা ফুটে উঠেছে, মৃদু অথচ উজ্জ্বল। সেই আলোক স্তম্ভের ভিতর দাঁড়িয়ে রয়েছে একটি রহস্যময় ও লাস্যময় নারী শরীর। অবশ্য তার সর্বাঙ্গ দেখা যাচ্ছে না, বুনো লতা পাতার আড়ালে মিশে গেছে তার শরীরের সিংহভাগ। তবে মেয়েটির হাসির মধ্যে তীব্র আকর্ষণ আছে। আমি জলাশয়ের ধার বরাবর এগিয়ে গেলাম। একবারও তাকে এই পৃথিবীর মনে হয়নি আমার, কারণ ওই আলোক ছটা তার রূপ থেকে ঝরে পড়ছিল। বুক পর্যন্ত উঠে আসা জঙ্গল সরিয়ে তার কাছে গিয়ে যখন পৌঁছালাম, সেই নারী আমার দিকে চাইল। বড় বড় অক্ষির পল্লব যুক্ত নয়ন, গোলাকৃতি সুস্থ মুখ, তার দিকে তাকিয়ে বনদেবী ছাড়া কিছুই মনে হয়নি আমার। তার মাথায় গোঁজা কচুরি পানার ফুলগুচ্ছ, শরীর ঢাকা রয়েছে সবুজাভ জঙ্গলের আড়ালে। আর সব থেকে আশ্চর্য হলাম তার কেশ বিন্যাস দেখে। মাথা থেকে নেমে ঘন চুলের ধারা ছোট ছোট গাছপালা ঝোপঝাড়ের উপর বিস্তৃত হয়ে নেমে গিয়েছে জলাশয়ের মধ্যে। আমি সেদিকে চেয়ে রইলে মেয়েটি কথা বলে উঠল।
কি দেখছ?
আড়ষ্টতা এসে গিয়েছিল আমার মধ্যে, সরাসরি জবাব দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। ইতস্তত বোধ করে বললাম,
কে কি কে তুমি এখানে এখানে এলে কিভাবে?
মেয়েটি হাসল, তারপর জবাব দিল,
আমি আসিনি তো, প্রথম থেকেই সঙ্গে ছিলাম।
তার জবাবে চতুরতা আছে, তবে ঘন কেশরাশি দেখে আমি অনুমান করতে পারলাম সে বলতে কি চাইছে। তাই বললাম,
অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে আমি জলের মধ্যে যে ভাসমান চুল দেখে আসছি সেসব মিথ্যে নয়, ভুল নয়, সেসব তোমার চুল।
আমার কথা শুনে মেয়েটি আবার হাসল। আমি ফের প্রশ্ন করলাম,
কে তুমি, কি চাও, আর এভাবে আমার পিছু নিয়েছো কেন?
পরক্ষণে মেয়েটির মুখের অভিব্যক্তি বদলে গেল, সে কর্কশ কণ্ঠে বলে উঠল,
তোমার জন্য আমি এখানে আসিনি, ওই টেলার সাহেবকে এখানে রেখে তোমরা সরে পড়ো, সরে পড়ো, সরে পড়ো, সবাই সরে পড়ো।
কেন?
বিশ্রী শব্দ ভেসে এসেছে। আমি ওর মুখের ভেতর চেয়ে কয়েক পা পিছিয়ে এলাম, আশঙ্কায় যেন সৌন্দর্য উড়ে গেল তার মুখমণ্ডল থেকে। উন্মুক্ত চোয়ালের উপর গজিয়ে উঠল সুজালো দাঁত, চোখের স্থানে অন্ধকার ছাড়া কিছুই নেই। কোথায় সেই স্বর্গীয় আলো? কিচ্ছু নেই। আমি অন্ধকারে পিছতে শুরু করলাম, বিপদের গন্ধ পেয়ে হাতের বন্দুকটা তাক করে রাখলাম মেয়েটির দিকে। পরক্ষণে দেখলাম সে কুরুপা মেয়েটি ঝাঁপিয়ে পড়ল পঙ্কিল জলের মধ্যে, তারপর মেঘের মতো চুল সহ সে মিলিয়ে গেল শ্যাওলাপূর্ণ গোলা জলে। জলে আর কোনো চিহ্ন নেই, চোখের সামনে কোথা থেকে কি ঘটে গেল বুঝতে পারলাম না। ফিরে এসে দেখি উন সাহেব শুকনো পাতায় আগুন ধরিয়েছেন, ব্রজমোহন পাশের ঘর থেকে কয়েকটা আসবাবপত্রের ভাঙা কাঠ এনে আগুনে দিচ্ছে। আগুনের হলকায় ঘরের ভিতরে থাকা স্যাঁতস্যাঁতে গুমোট ভাবটা সরছে ধীরে ধীরে। আমার মুখের দিকে তাকিয়ে উৎসাহে বললেন,
এই তোমার মুখটা শুকনো দেখাচ্ছে কেন, ভয় পেয়েছ নাকি?
সঠিক উত্তর দেওয়ার পরিস্থিতিতে আমি নেই, তাই চুপ করেই রইলাম। জানি আমার বক্তব্য উর সাহেবের কাছে দৃষ্টিভ্রমের মর্যাদা ছাড়া কিছুই পাবে না, তবে আমি নিশ্চিত এই জঙ্গলের জলাশয়ের মধ্যে কিছু একটা আছে যার সঙ্গে কোন না কোন সূত্রে সম্পর্ক রয়েছে নীলকর সাহেবদের। তবে বিষয়টা অলৌকিক, হয়তো আমি ভীষণ সংবেদনশীল বলেই একমাত্র আমাকে দেখা দিচ্ছে সে। ওদের আমার পিছু নেওয়ার উদ্দেশ্য একটাই, টেলার সাহেব। ঘরের ভেতর আগুন জ্বলছে,
খানিকটা আলো পেয়ে চোখ বুলিয়ে নিলাম মাথার উপর। ছাদের কাছাকাছি দেওয়ালে কয়েকটা পশুর মাথা ঝোলানো, পাশে অস্পষ্ট কিছু তৈল চিত্র। ছবিতে রাজকীয় পোশাকে দাঁড়িয়ে রয়েছেন একজন পুরুষ মানুষ, আর তার পায়ের তলায় পড়ে রয়েছে একটি মৃত বাঘ। উড সাহেব আবার চুরুট ধরালেন, তারপর আমাকে ডেকে বললেন,
এখানে এসে বসো শশী, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, ভেতরে ভেতরে কি এত ভাবছো বলো তো, খানিক বিশ্রাম নাও। হ্যাঁ,
আমি ব্রজমোহনের পাশে গিয়ে বসলাম। মাথার ভেতর সেই মেয়েটির ছবি সমানে উঁকি দিতে থাকল। মাঝে মধ্যে ইন্দ্রিয় আপনা হতেই সজাগ হয়ে পড়ছে। জলাশয়ের দিক থেকে কোনো মেয়েলি কণ্ঠের হাসি ভেসে আসছে কি? আমি সতর্ক হয়ে বসে রইলাম। বাইরে আধার নেমেছে, জঙ্গল থেকে ভেসে আসছে বুনো জন্তুর শব্দ। ঘরের মধ্যে ঢুকে কয়েকটা চামচিকে হঠাৎ ঘুরপাক খেতে শুরু করল, তারপর আবার জানলা দিয়ে বেরিয়ে গেল ঝট করে। রাত্রে বন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, শিকারী পশুরা হয়ে ওঠে তৎপর। হয়তো ঝোপের আড়াল থেকে এখনই লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকে। আমাদের কাছে অবশ্য আগুন জ্বলছে, হাতের কাছে বন্দুকও আছে, ভয় পাওয়ার মতো কিছু নেই। উড সাহেব আগুনের দিকে চেয়ে বললেন,
অল্প বয়সে এ জায়গায় আমি কয়েকবার এসেছি।
এই পুরো বাড়িতে?
হ্যাঁ।
চুরুটের ধোঁয়া ছাড়তে ছাড়তে জবাব দিলেন উড সাহেব।
আসার কারণ?
আসার কারণ বাঘ শিকার।
এতক্ষণ বসে বসে ঢুল ছিল ব্রজমোহন, বাঘ শব্দটা ওর কানে যাওয়ায় চোখ কচলে বলল,
আপনি বাঘ শিকার করেছেন?
বাঘের দেখা পাইনি, সুযোগ হাত ছাড়া হয়েছে বলতে পারো।
বলে উড সাহেব চুরুটটা মেঝেতে ঘষে নিভিয়ে দিলেন, তারপর বললেন,
বাতাসে কড়া তামাকের গন্ধ না ছড়ানোই ভালো, হিংস্র জন্তুদের আকর্ষণ করতে পারে। ব্রজমোহন, তুমি আগুনের কাছ থেকে সরে বসো, ক্লান্তিতে ঘুম এসেছে তোমার, ঢুলতে ঢুলতে আগুনের উপর পড়লে সাংঘাতিক বিপদ হবে।
ব্রজমোহন হঠাৎ খানিক সতর্ক হয়ে বলল,
আপনারা একটু বসুন, হ্যাঁ দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি নাকি। এই অন্ধকার জঙ্গলে তুমি খাবার কোথায় পাবে?
ব্রজমোহন আগুনের স্তূপ থেকে একটা জ্বলন্ত কাঠ হাতে তুলে নিয়ে বলল,
গাছ থাকতে খাবারের অভাব হবে না।
কথা শেষ করে ব্রজমোহন বেরিয়ে গেল। আমি উড সাহেবকে প্রশ্ন করলাম,
বনের মধ্যে এই ভাঙা বাড়ির খোঁজ আপনাকে কে দিল?
না, খোঁজ কেউ দেয়নি, বাঘের পিছু পিছু এসে পড়েছিলাম, সেও এক রোমাঞ্চকর ঘটনা শুনবে।
বলে উড সাহেব তাকালেন আমার দিকে। রাত, জঙ্গল, সামনে আগুন জ্বলছে, সারাদিন এমন রোমাঞ্চকর ঘটনা ঘটিয়েছি, এরপর আরো একটি রোমাঞ্চকর ঘটনা শুনতে কার আপত্তি থাকতে পারে? আমার সম্মতি পেয়ে উড সাহেব বলা শুরু করলেন,
তখন আমার বয়স তোমার মতোই হবে, হাতে বন্দুক পেয়ে নিজেকে শ্রেষ্ঠ শিকারী মনে করতাম, চার পেয়ে জন্তু শিকার করেছি অনেক, হঠাৎ খবর এলো জঙ্গল থেকে বাঘ বেরিয়ে গ্রামে ঢুকেছে, নিরীহ পশু মানুষ তুলে নিয়ে যাচ্ছে, এই ধরনের শিকারী পশুরা যখন বার্ধক্যের দিকে এগোয় কিংবা ধরো অসুস্থ হয়ে পড়ে, তখন তাদের আর ভীষণ পরিশ্রম করে শিকার করার ক্ষমতা থাকে না। এর ফলে ওরা খাদ্যের খোঁজে গ্রামের দিকে ঢুকতে শুরু করে। বুনো জন্তুর থেকে পোষ্য কিংবা মানুষ শিকার করা অপেক্ষাকৃত সহজ। এমনই এক বাঘের সংবাদ এলো আমার কাছে। নীলকুঠির যে জঙ্গলে আমরা গিয়েছিলাম সেখানেই আস্তানা গেড়েছে বাঘটা। মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে শিকার করছে। শিকার হিসেবে তখন আমার সামান্য নাম ডাক হয়েছে, তাই বাঘ শিকারের ডাক পড়ল আমার। দুজন সহযোগী নিয়ে বনের মধ্যে ঢুকলাম। এরপর গাছের উপর মাচা বাঁধা হল, নিচে টোপ হিসেবে ছাগল বাঁধা রইল। সারাদিন অপেক্ষা করার পর বাঘ এলো ঠিক পড়ন্ত বেলায়। ছাগলটার কাছে আসতে গিয়ে আমি গুলি ছুড়লাম। সামনের পায়ে গিয়ে বিঁধল গুলিটা। যন্ত্রণায় বাঘ কিছুক্ষণ গর্জন করে পড়ে রইল ঝোপের মধ্যে। আন্দাজ করে দ্বিতীয় গুলি ছুঁড়তে পারিনি। খানিক বাদে দেখলাম বাঘটা খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে শুরু করল। মাচা থেকে নেমে আমিও ছুটলাম তার পিছনে। সহযোগী দুজন আমাকে যেতে বারণ করল। আহত বাঘ নাকি আরো বেশি আক্রমণাত্মক হয়। তখন আমার বয়স কম, তোয়াক্কা না করে ছুটলাম বাঘের পিছু পিছু। হাতে বন্দুক থাকতে ভয় কি, সেরকম বুঝলে দ্বিতীয় গুলিটা বাঘের মাথা লক্ষ্য করেই ছুঁ। বাঘ ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে নদীতে ঝাঁপ দিল। নদী তখন ক্ষীণকায়া, আমিও জলে নামলাম। বন্দুক উঁচিয়ে গলা পর্যন্ত জলের মধ্যে দিয়ে চলেছি। বাঘ সাঁতরে ওপারে উঠল, তারপর গর্জন করতে করতে জঙ্গলে মিলিয়ে গেল। আমার জেদ তখনও দমেনি, পাড়ে উঠে জঙ্গলে প্রবেশ করলাম। সন্ধান করে চললাম আহত বাঘটার। এমনিতেই বৃদ্ধ বাঘ, তার উপর গুলি ওর পায়ের হাড় গুঁড়িয়ে দিয়েছিল, সুতরাং বেশি দূর পালাতে পারবে না। ঠিক সেই সময় নজরে পড়ে এই বাড়িটা। এখন যা দেখছো তখনও এই অবস্থায় ছিল। খুব বেশি পার্থক্য নেই, তবে হাজার খুঁজেও বাঘটাকে আর পাইনি। কোথায় উধাও হয়ে গিয়েছিল জানি না। আলো কমে আসছিল তাই ফিরে গিয়েছিলাম। ফিরে দুই সহযোগীকে এই বাড়িটার বিষয়ে জিজ্ঞেস করলে ওরা বলেছিল এই বাড়িটা নাকি নবাবদের হান্টিং হাউস, অর্থাৎ শিকার কুঠি। এই অঞ্চলে বাঘের উৎপাত অনেক আগে থেকেই ছিল। নবাবও লোক লস্কর নিয়ে মাঝে মধ্যে বাঘ শিকারে আসতেন, সে কারণে ওই জঙ্গলের ভেতরে নবাবের থাকবার ব্যবস্থা করা হয়। তবে নবাব যখন একা তো আসতেন না, তার সঙ্গে দাস দাসী রাধুনী নাচিয়ে গাইয়ে আমোদ প্রমোদের সামগ্রী সবই আসত। এরপর নবাবই গেল, ব্রিটিশদের রাজত্ব এলো, সেই থেকে এই শিকার কুঠি পরিত্যক্ত।
উড় সাহেব থামলে আমি সমস্ত ঘরটা আর একবার দেখলাম। কতই না ঘটনার সাক্ষী এ বাড়িটা। উড় সাহেব আবার বললেন,
আমি ওই ঘটনার পর আবারও এসেছিলাম এখানে বাঘটা খোঁজ করতে, কারণ গুলি খাওয়ার পর বাঘটা আর গ্রামে আসেনি। দিন কুড়ি পর এসে দেখি জঙ্গলের মধ্যে বাঘটা মরে পড়ে আছে, পাটা পুচে গেছে, ওই কারণেই বোধহয় মৃত্যু হয়েছিল ওর।
উড় সাহেব থামলেন। ইতিমধ্যে ব্রজমোহন ঘরে এসে পৌঁছাল, ওর দুই হাতে কাদা মাখামাখি। দেখলাম কোমরের গামছায় মিটে আলু বেঁধে এনেছে ও। আমাদের কিছু বলবার আগেই বলল,
পিছন থেকে পাঁকের মধ্যে দেখলাম গাছটা, তুই হাত দিয়ে নরম মাটি সরাতে বেরিয়ে এলো, দেখো কত বড়।
ব্রজমোহন গামছার গিট খুলে দেখালো, বেশ বড়ই। এরপর আগুনের মধ্যে আলুটা বেশ যত্ন করে বসিয়ে দিল ব্রজমোহন।
এটা পেটে পড়লে রাত আরাম করে কেটে যাবে।
আমরা যখন মেটে আলু পুড়িয়ে খাচ্ছি, টেলার আচমকা উঠে বসে পড়ল। তারপর যন্ত্রণার স্থানে হাত রেখে সামান্য কঁপিয়ে উঠল।
আমি কোথায়? স্যামসন আর ডিউককে দেখছি না কেন?
ওরা দুজন ভেঙেছে।
জবাবটা দিলেন উন সাহেব।
তোমাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার কুঠিতে ঢুকে তোরা অত্যাচার করেছিস, এর ফল তোদের ভুগতে হবে। চৌরাস্তার মোড়ে ফাঁসিতে জ্বলাবো তোদের সবাইকে।
বলে ঠেলে সাহেব উঠে দাঁড়ালো। উড সাহেব বন্দুক হাতে নিয়ে বললেন,
চুপচাপ ঘরের কোনায় গিয়ে বসো, এটা তো নীলকুঠি নয়। ওসব পালাবার চেষ্টা করেও দেখতে পারিস, জঙ্গলে শিকারী পশুর অভাব নেই। সাহেবের মাংস তারা এখনো চেখে দেখেনি বোধহয়।
উড সাহেবের শেষ কথাটা শোনার পর টেলের মাটিতে বসে পড়ল। ওর চোখ জোড়া অন্ধকার ঘর ও জঙ্গলের দিকে ঘোরাফেরা করল। কানে প্রবেশ করল বাইরে জঙ্গলের বিভৎস শিকারী পশুর ডাক। টেলের ঢোক গিলে বলল,
আমাকে তোরা কোথায় এনেছিস?
ব্রজমোহনের মেয়ে কোথায়?
আমি জানি না, তবে তোদের আমি শেষ করব ওই কথা জানি। শুনে রাখ, কেউ তোদের হদিশ পাবে না, সব কটাকে কেটে নদীতে ভাসাব।
টেলের জবাব শুনে এবার ব্রজমোহন চিৎকার করে উঠল,
মিথ্যা কথা বলছে! ওই আমার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গেছিল, সব জানে।
উন সাহেব ক্ষিপ্ত হয়েছেন, উঠে টেলের ক্ষতস্থানে আঘাত করে বললেন,
বল শয়তান, বুঝিটাকে কোথায় রেখেছিস?
টেলের মাথা থেকে রক্ত ঝরতে থাকল। এরপর রুট সাহেব বুকের উপর পা তুলে আঘাত করলেন। পদাঘাতে টেলার আর্তনাদ করে উঠল। মেঝেতে লুটিয়ে পড়ে বলল,
সব বলছি।
আমি তৎক্ষণাৎ উড সাহেবকে টেনে ধরলাম। টেলারের যন্ত্রণায় মুখ কুঁচকে গেছে, কোন রকমে উঠে দেওয়ালে ঠেস দিয়ে বসল এবং তারপর জঙ্গলের দিকে তাকিয়ে উচ্চকণ্ঠে হেসে উঠল। মুহূর্তে ওর মুখের উপর থেকে যন্ত্রণার ছাপ মুছে যেতে দেখলাম। আচমকা অভিব্যক্তি বদলের কারণটা বুঝলাম না। আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি, এমন সময় বাইরে গুলি ছোঁড়ার শব্দ পেলাম। ব্রজমোহনের কাঁধে গুলি লাগল, ও ছিটকে পড়ল মেঝেতে। আমি আর উড সাহেব লাফিয়ে প্রাচীরের আড়ালে চলে গেলাম। টেলারের হাসির কারণ এতক্ষণে বুঝলাম, ব্রিটিশ সেপাই আমাদের খুঁজে বার করেছে, আর সেটা ওই ঘরের মেঝেতে আগুন জ্বালানোর কারণেই সম্ভব হয়েছে। অন্ধকার রাতে দূর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া খুব সহজ। কিছুক্ষণ সব কিছু শান্ত, হঠাৎ শোনা গেল টেলের গলা,
ওই দেখ ওই দেখ আমার লোকেরা এসেছে, আমাকে আর আটকে রাখতে পারবি না। তবে ভয় পাস না, তোদের সংবাদ ম্যাজিস্ট্রেট পর্যন্ত যাবে না। আইনের কাছে গেলে তোদের শাস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি গোপনে সব সারব, তোদের মৃত্যু আমার হাতেই হবে, কেউ কিচ্ছু টের পাবে না।
উড সাহেব ব্রজমোহনের ক্ষতস্থানে গামছাটা শক্ত করে বেঁধে দিলেন। তারপর আমাকে ইশারা করে বললেন জানলা দিয়ে পালিয়ে যেতে। আমি জানলার দিকে মুখ বাড়াতে আবার গুলি চলল। অর্থাৎ গোরা সেপাই চারিদিক দিয়ে আমাদের ঘিরে ফেলেছে। জবাবি ফায়ার করা ছাড়া উপায় নেই। থলে থেকে কার্তুজের মাংস বের করে আমার দিকে ছুঁড়ে দিলেন ওর সাহেব। আর তারপরে দুই পক্ষের মধ্যে শুরু হল সংঘর্ষ। আমরাও গুলি ছোঁড়া শুরু করলাম। অন্ধকার জঙ্গলে আগুনের ফুলকির মতো জ্বলে উঠতে থাকলো গুলি। ব্রজমোহন মেঝেতে ছেঁচড়ে আগুনের কাছে এগিয়ে গেল। তারপর আগুন থেকে জ্বলন্ত কাঠ জঙ্গলের এদিক ওদিক ছড়িয়ে দিয়ে ঘর থেকে আগুন সরিয়ে দিল। এতে একটা উপকার হল যে আমাদের আর দেখতে পাবে না ব্রিটিশ সেপাই। মানুষের শরীর লক্ষ্য করে গুলি ছোঁড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, তবুও বাঁচার তাগিদে এদিক ওদিক গুলি ছুঁড়তে আরম্ভ করলাম। উর সাহেবের গুলিতে কয়েকজন গোরা সেপাই আহত হয়েছে টের পেলাম, কারণ অন্ধকারে কয়েক স্থান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছুটে আসা বন্ধ হয়েছে। বেশ অনেকক্ষণ দুই পক্ষের লড়াই চলল। মাঝে মধ্যে বিরতি এবং দিক বদলও হল। এর মধ্যেই ছত্রভঙ্গ হয়ে পড়ল গোরা সেপাই। জঙ্গলের উল্টো দিক থেকে গোরা সেপাইদের লক্ষ্য করে গুলি ছোড়ার আওয়াজ আসছে। বিষয়টা বুঝলাম না। উন সাহেব আমাকে লক্ষ্য করে বললেন,
মনে হচ্ছে আমাদের সাহায্য করতে এগিয়ে আসছে কেউ, বিপ্লবীদের কেউ। এই জঙ্গলেই হয়তো ওদের ঘাঁটি আছে। ব্রিটিশ সেপাইদের দেখে গুলি ছুঁড়তে আরম্ভ করেছে।
গভীর জঙ্গলে বিপদের মুখে পড়ে কারো সাহায্য পেলে মন্দ কি? কিছুটা হল ভরসা পেলাম। এদিকে টেলার সুযোগ বুঝে আমার উপর লাফিয়ে পড়ে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করল। এর ফলে আমার সঙ্গে ওর ধস্তাধস্তি শুরু হল। মেঝেতে গড়িয়ে পড়লাম দুজনে। উন সাহেব গোরা সিপাহীদের দিকে গুলি ছুটতে ব্যস্ত। আমি কিছুক্ষণ ধস্তাধস্তির পর টেলারকে জব্দ করে ফেললাম। এরই মধ্যে ব্রজমোহন এগিয়ে এসে টেলারের পিঠে ছুরি বসিয়ে দিল। তারপর ওকে ধরে ও টেনে সরিয়ে দিল। আমার হাত মুক্ত হতে টেলারকে খান কত ঘা লাগালাম। এতেই শান্ত হল, যন্ত্রণায় নিচে পড়ে গোঙাতে লাগল। পুনরায় আমি দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে গুলি ছুঁড়তে আরম্ভ করলাম। সেপাহীদের এখনো দুটো দিক সামলাতে হচ্ছে। ওদিকে কাছে গুলির আড়াল থেকে গুলি ছুঁড়ে সেপাহীদের আহত করছে একজন আগন্তুক, যাকে এই মুহূর্তে ঈশ্বরেরও বেশি কিছু মনে হচ্ছে আমার। বাক্সবন্দি কার্তুজ শেষ হতে শুরু করেছে। বেশিক্ষণ আটকে রাখা যাবে না সেপাইদের। আমি উন সাহেবকে গিয়ে সংবাদটা দিলাম। উন সাহেবের সংগ্রহে থাকা কার্তুজের অবস্থাও খুব ভালো নয়। পরিস্থিতি লক্ষ্য করে উন সাহেব ফায়ারিং বন্ধ রেখে কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন,
শশী, এভাবে ঘরের মধ্যে থাকলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমাদের অস্ত্র সীমিত, ওরা তৈরি হয়ে এসেছে, আমাদের পালাবার সুযোগ নেই, কারণ সেপাই চতুর্দিক ঘিরে রেখেছে। আমাদের বাইরে বেরোতেই হবে।
উন সাহেবের কথা শুনে ব্রজমোহন চমকে উঠল।
আপনি ওই গুলি বৃষ্টির মধ্যে বেরোনোর কথা বলছেন? একজনও জীবিত থাকবে না।
ব্রজমোহন আমার মুখের কথাই ছিনিয়ে নিয়েছে। উম সাহেবের পরিকল্পনার কিছুই আমি বুঝলাম না, কেবল শুকনো মুখে তাকিয়ে রইলাম। জঙ্গলের ভিতর থেকে আর গুলির শব্দ ভেসে আসছে না। দু একজন উচ্চ স্বরে কিছু বলছে মনে হল। কয়েকটা আলোক রেখা এসে পড়তে শুরু করেছে ঘরের আনাচে কানাচে, অর্থাৎ আমাদের গুলি ছোঁড়া বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সেপাইরা এগিয়ে আসতে শুরু করেছে। এর মধ্যে উড সাহেব আহত টেলরকে তুলে বন্দুকের নলের আগায় দাঁড় করিয়ে রাখল। টেলর মুখ বিকৃত করে গালাগাল দিয়ে চলেছে। উড সাহেব ওকে ধাক্কা দিয়ে বললেন,
জঙ্গলের দিকে চল শয়তান।
তারপর আমার দিকে তাকিয়ে উড সাহেব বললেন,
হাতে অস্ত্র নিয়ে তোমরা আমার পিছু পিছু বাইরে এসো।
আহত টেলর কুঁজো হয়ে আমাদের আগে আগে পা ফেলছে, ঠিক তার পিছনে বন্দুক টেলরের গায়ে ঠেকিয়ে হাঁটছেন উড সাহেব। আমি আর ব্রজমোহন সব শেষে, আমার হাতে বন্দুক। ব্রজমোহন যন্ত্রণায় কোন রকমে আমার উপর ভর দিয়ে চলেছে। জঙ্গলের স্থানে স্থানে এখন আলো হয়ে রয়েছে, ব্রিটিশদের সেপাই গ্যাস বাতি নিয়ে এসেছে। ঘরের বাইরে বেরিয়ে আমরা খানিকটা এগিয়ে গেলাম, ওরাও আমাদের দিকে এগিয়ে এল। সবার চোখ সতর্ক, সবার হাতে বন্দুক, প্রায় জনা পঁচিশ অস্ত্রধারী সেপাই। উড সাহেবদের উদ্দেশ্যে বললেন,
অস্ত্র ফেলে দাও, নইলে টেলার মরবে। একটু বেগতিক দেখলেই আমি ট্রিগার ডেকে দেব।
টেলার হিংসাত্মক মুখভঙ্গি করল,
স্যার শুট করো এদের, আমার কথা ভাববার দরকার নেই, শুট করো।
আমি তৈরি হয়েই আছি, যখন তখন গুলি ছুঁড়তে হতে পারে। এরই মধ্যে দেখলাম ওদের বোরা সেপাই হাসি মুখে এগিয়ে এলো, তারপর পিছনের দিকে হাত নেড়ে ইশারা করল কাকে। সঙ্গে সঙ্গে দুজন সেপাই একজনকে টানতে টানতে এনে দাঁড় করালো আমাদের সামনে। দেখলাম রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দিগম্বর। ওকে দেখে যতটা না আমি অবাক হয়েছি, তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছেন উড সাহেব। দিগম্বরের মাথা ফেটে রক্ত ঝরছে, ওর হাত পিছন দিকে বাঁধা। আমাদের সামনেই ওকে হাঁটু গেড়ে বসানো হল। ওর মাথায় বন্দুক তাক করে রেখেছে একজন সেপাই। এবার খানিকটা ধোঁয়াশা কাটল আমার, অর্থাৎ এতক্ষণ জঙ্গলের আড়াল থেকে সাহেবদের লক্ষ্য করে ওই গুলি ছুটছিল, কিন্তু ও আমাদের খোঁজ পেল কিভাবে? প্রশ্নটা মাথায় আসতেই বললাম,
দিগম্বর তুমি এখানে কিভাবে?
যে কাণ্ড ঘটিয়েছে সেটা জানতে কারো বাকি নেই। আমি আজই দেশের বাড়ি থেকে ফিরে এসে সব শুনে তো থ হয়ে গেলাম। ভাবলাম সেপাইরা হয়তো তোমাদের থানায় ধরে নিয়ে গেছে, কিন্তু থানায় গিয়ে তোমাদের আসল খবর পেলাম। থানার ভেতরে সেপাইদের সঙ্গে টেলারের বন্ধু স্যামসন আর ডিউকের মধ্যে আলোচনা হচ্ছিল। আমি আড়াল থেকে সব শুনেছি। কোন এক মাঝির কাছ থেকে ওরা সংবাদ পেয়েছে তোমরা নাকি নদী পেরিয়ে জঙ্গলে ঢুকেছ, এবং ওরা এক্ষুনি সে পথে রওনা দেবে। তোমাদের খুঁজতে সশস্ত্র বাহিনী এগোচ্ছে, সুতরাং বিপদের আন্দাজ আমি করতে পেরেছিলাম। তাই সুযোগ বুঝে আমিও বন্দুক হাতে ওদের পিছু নিলাম। তারপরের ঘটনা তো তোমরা নিজের চোখেই দেখেছ।
আমরা যখন মনোযোগ সহকারে দিগম্বরের কথা শুনছি, ঠিক সেই সময় টেলার এক ধাক্কায় উট সাহেবের বন্দুকটা ফেলে দিল। তারপর উট সাহেবকে ঠেলে দুজনে গড়িয়ে পড়ল জঙ্গলের ভিতর। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমার কিছু করার ছিল না। আমার বন্দুক ছোঁড়ার আগেই সামনে সিপাহী দিগম্বরের মাথায় বন্দুক নলের খোঁচা দিল। আমি পাথর বনে গেছি। এরপর নিরস্ত্র উট সাহেব জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলেন। টেলার আস্তে আস্তে উঠে এল। তারপর ব্রিটিশ বাহিনীকে লক্ষ্য করে বলল,
এদের নিয়ে চলো, আমি এদের শাস্তি দেব। কোম্পানির কেউ যেন এদের বিষয় কিচ্ছু জানতে না পারে, সব কাজ গোপনে সারতে হবে।
এরপর আমার আর কিচ্ছু মনে নেই। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সিপাহীদের মধ্যে কেউ একজন বন্দুকের পিছন দিয়ে আমাকে আঘাত করে থাকবে, যাতে অন্ধকার নেমে এসেছিল।
দীর্ঘ কথনের পর থামলেন জমিদার শশী মুখুজ্জে। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে শশী মুখুজ্জের এই লড়াইয়ের কাহিনী স্তব্ধ করে দিয়েছে বৈঠকখানার সকলকে। কোথাও না কোথাও গিয়ে এই বীরত্বের ঘটনা দেশমাতৃকার সম্ভ্রম রক্ষার আন্দোলনের সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে। রাজশক্তির প্রতি নিজেদের মধ্যে জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ সকলেই জমিদার শশী মুখুজ্জের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে। অত্যাচারী শাসকদের শায়েস্তা করবার বর্ণনা কে না শুনতে ভালোবাসে, তাই শশী মুখুজ্জে চুপ করলে অধৈর্য ভাবটা ছড়িয়ে পড়ল সবার মধ্যে। যতীন উসখুস করলেও ও কথা বলবার সাহস পেল না। কিরোধ ভট্টাচার্য সবার প্রতিনিধি হয়ে প্রশ্ন করলেন,
এরপর কি হল জমিদার মশাই?
শশী মুখুজ্জে পালঙ্কের উপরে সোজা হয়ে বসলেন। মুখের ভাবটা এখন অন্য রকম, চোখের তারার মধ্যে যেন রহস্য দানা বেঁধে উঠছে। মুখভঙ্গির মধ্যে একটা আশ্চর্য ভাব ফুটিয়ে তিনি বললেন,
এরপরের ঘটনার ব্যাখ্যা তোমরা খুঁজতে যেও না।
আপনি হঠাৎ এই কথা বলছেন যে কর্তা?
বলছি, তার কারণ আছে। এতক্ষণ যা শুনলে সেসব পরবর্তী ঘটনার কাছে ফিকে হয়ে যাবে। ব্রিটিশ বিরোধী আমার সংগ্রামের কাহিনী শুনে আশা করি তোমাদের সবার রক্ত টগবগিয়ে উঠেছে।
শশী মুখুজ্জের এই বক্তব্য শোনবার পর সকলেই মাথা নাড়ল। শশী মুখুজ্জে সকলের প্রতি দৃষ্টি ঘুরিয়ে বললেন,
এবার তাহলে সকলের রক্ত শীতল হওয়ার পালা।
কথাটা বলে অল্পক্ষণ চুপ করে রইলেন তিনি। অভিব্যক্তি এমন যেন তিনি এখনো পরবর্তী ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। বৈঠকখানার সকলেই অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে, কেউ সামান্য শব্দও করল না। শশী মুখুজ্জে বালিশে হেলান দিয়ে বসে বললেন,
চোখ যখন খুলল দেখি আমাদের সকলের হাত খুঁটির সঙ্গে বাঁধা। আমরা প্রত্যেকেই হাঁটু ভাঁজ করে নিচে বসে রয়েছি। বাঁশের দণ্ডের সঙ্গে আমাদের এমন করে বাঁধা হয়েছে উঠবার ক্ষমতা কারো নেই। প্রত্যেকেরই মুখের ভিতরে দলা পাকানো কাপড় ঢোকানো রয়েছে, অর্থাৎ চিৎকার করবার ক্ষমতা কারো নেই। জায়গাটা আলো আধারিপূর্ণ, কয়েকটা গ্যাস বাতির আলো রাখা, সঙ্গে মশালও জ্বলছে দেওয়ালের গায়ে। চারিদিকে চোখ ঘুরিয়ে যা বুঝলাম, এটা কয়েদখানা ছাড়া কিছুই নয়। কয়েকজন সেপাহী অস্ত্র হাতে দাঁড়িয়ে, আর টেলার হাতে চাবুক নিয়ে। মাথা ঘুরিয়ে উড সাহেবকে দেখলাম, উনি স্থির চোখে তাকিয়ে আছেন টেলারের দিকে। ব্রজমোহনের অবস্থা ভালো নয়, ও মাথা নামিয়ে রেখেছে। দিগম্বর আমার দিকে তাকে ইশারা করল, মোর ইঙ্গিত লক্ষ্য করে চোখ ঘোরাতে মাথা ভোঁ ভোঁ করে উঠল আমার। আমার থেকে ঠিক হাত দশেক দূরে দুটো জলে ভেজা লাশ পড়ে আছে। মৃতদেহ দুটোকে আমি চিনতে পেরেছি, এরা হচ্ছে সেই সাহেব দুজন যারা নীলকুঠি থেকে পিটন গাড়ি চড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু এদের মারলো কে? দেহ দুটোর দিকে খুব ভালোভাবে চাইলাম, পোশাকে কাদা লেগে আছে, পেট ফুলে ঢোল, জলে ডুবে মরেছে বোধহয়। তবে সব থেকে যেটা আশ্চর্যের তা হল হাত ও পা শরীরের সঙ্গে একেবারে লেগে রয়েছে। আর এই লেগে থাকার কারণ হল চুল।
পুনরায় চুল দর্শন?
চুল, দেহ দুটোর গায়ে দড়ির মতো গোছা গোছা চুল জড়িয়ে রয়েছে, হাত ও পা চুলের সাহায্যে বাঁধা। এই চুলের রাশি আমার অতি পরিচিত। তাহলে কি সেই রহস্যময় মেয়েটি এদের মেরেছে? কিন্তু কেন? প্রশ্ন জোড়া মাথায় আসতেই আমি আবার দিগম্বরের দিকে চাইলাম। দিগম্বর এবার জানলার দিকে ইশারা করল, তাকালাম ওদিকে। জানালার বাইরে একটা ছোট্ট ডোবা নজরে পড়ল, যার জল শ্যাওলা পূর্ণ কর্দমাপ্ত। কচুরি পানায় ঢেকে আছে ক্ষুদ্র জলাশয়টা। ওই ডোবা আমি আগেও দেখেছি নীলকুঠির পিছন দিকে। অর্থাৎ আমরা এখন নীলকুঠিতে আছি। আমার ভাবনায় ছেদ পড়ল একটা শব্দে। টেলার বাতাসে একবার চাবুক চালিয়ে শব্দ করল, তারপর উড সাহেবের সামনে এসে দাঁড়ালো। পরক্ষণে উড সাহেবের মুখ থেকে দলা পাকানো কাপড় সরিয়ে প্রশ্ন করল,
স্যামসন আর ডিউককে কে মেরেছে?
জবাবে উড সাহেব টেলারের গায়ে থুতু ছিটিয়ে দিল। এতে ভীষণ ক্ষেপে উঠল টেলার, রাগের বসে এলো পাথারি চাবুক মারতে থাকলো উড সাহেবকে। বস্ত্র ছিঁড়ে চামড়া কেটে বসে যেতে থাকল শঙ্কর মাছের লেজের তৈরি চাবুকটা। এত যন্ত্রণাতেও সামান্য ভাঙলেন না উড সাহেব। এবার দিগম্বরের মুখ অভিভাব শূন্য করে ওকে প্রশ্ন করা হল। দিগম্বর হাসতে হাসতে জবাব দিল,
আমি ওদের মারলে এভাবে জলে ডুবিয়ে মারতাম না, কাঁধ থেকে মাথাটা নামিয়ে দিতাম।
দিগম্বরের জবাব শুনে টেলের চিৎকার করল। আমি চোখ বুঝলাম, জানি কি হতে চলেছে। আবার চাবুকের শব্দ, দিগম্বর রক্ত ঝরিয়েও আসল, আমার বুকে এইবার লাথি পড়ল, মুখে কাপড় গোঁজা থাকায় চিৎকার বেরুল না। এরপর টেইলার আমার থুতনি ধরে নাড়িয়ে একই প্রশ্ন করল,
এদের কে মেরেছে?
আমি কিছু বলবার আগেই ব্রজমোহন গোঁ গোঁ করে উঠল। টেইলার তৎক্ষণাৎ আমাকে ছেড়ে ব্রজমোহনের কাছে গেল, ওর মুখ থেকে কাপড় সরিয়ে দিল।
আমি জানি সাহেব, ওদের কে মেরেছে আমি জানি।
টেইলার ব্রজমোহনের চুলের মুঠি ধরেছে।
কে মেরেছে ওদের?
চুল পেঁচানি পেতনি।
চমকে উঠল টেইলার, সকলেই এক প্রকার অবাক হল, কিন্তু আমি বিন্দুমাত্র আশ্চর্য হলাম না। আমি জানি ব্রজমোহন ঠিক কথাই বলছে। ব্রজমোহনের কথার সূত্র ধরে আমার সঙ্গে ঘটে চলা ঘটনার একটা ব্যাখ্যা পেলাম। অর্থাৎ আমি যাকে দেখেছি সে একজন ওই চুল পেঁচানি পেতনি। ব্রজমোহন যন্ত্রণা ক্লিষ্ট চেহারা নিয়ে ফের বলল,
হ্যাঁ সাহেব, ওদের চুল পেঁচানি পেতনিতেই মেরেছে, দেখছেন না গায়ে চুল জড়িয়ে আছে।
টেইলার ব্রজমোহনের কথার অর্থ বুঝতে না পেরে পাশে দণ্ডায়মান সেপাইকে লক্ষ্য করে বলল,
কি বলছে ও?
সেপাই ব্রজমোহনের কাছে গিয়ে সে ওকে পদাঘাত করল।
সাহেব যা জানতে চাইছেন ঠিক ঠিক জবাব দে, নাইলে মর নেই।
ব্রজমোহনের মুখ দিয়ে রক্ত উঠল। জল জল করে দুবার আর্তনাদ করল। আমরা প্রত্যেকেই ব্রজমোহনের ওই অবস্থা দেখে রাগে ফেটে পড়লাম। হাতের বন্ধন খুলবার প্রাণপণ চেষ্টা করলাম, পারলাম না। টেইলার আবার এগিয়ে এলো ব্রজমোহনের কাছে।
শেষবারের মতো বলছি, যা জানিস সত্যি সত্যি বল।
ব্রজমোহন মুখ থেকে রক্ত ঝরিয়ে বলল,
সত্যি কথা বলছি সাহেব, ওদের চুল পেঁচানি পেতনিতে মেরেছে। আজ আমাদের অঞ্চলে ওরা কোন কুমারী মেয়ে যদি জলে ডুবে মরে যায়, আর মরবার সময় যদি ওর চুল চুল খোলা থাকে, তাহলে ওরা চুল পেঁচানি পেতনি হয়ে যায়। খুব খারাপ জিনিস সেই পেতনিরা, জলেই থাকে, জলের আশেপাশে কেউ ঘোরাঘুরি করলে কিংবা জলে নামলে ওরা চুল পেঁচিয়ে জলের মধ্যে টেনে নেয়। সাহেব ওরা ভয়ানক অপদেবতা, চুলই ওদের মানুষ মারবার অস্ত্র। দেখছেন না, দেখছেন না মরবার সময় ওদের চোখগুলো কেমন ঠেলে বেরিয়ে এসেছে, জলের টেনে দম বন্ধ করে মারে ওরা মানুষ। ওরা 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 জলে
কথাটা সমাপ্ত হল না ব্রজমোহনের। তার আগেই টেইলার সিপাহীর কাছ থেকে বন্দুক কেড়ে ব্রজমোহনকে গুলিবিদ্ধ করল। গুলি সোজা বুক ফুঁড়ে বেরিয়ে গেছে। ব্রজমোহনের শরীরটা কয়েকবার নড়ে শান্ত হল। উন সাহেব ছটফট করে উঠলেন। আমি আর দিগম্বর পুনরায় দড়ি ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, পারলাম না। দিগম্বর খাঁচায় বন্দি শিকারী বাঘের মতো লাফিয়ে উঠছে। আমার ইচ্ছে করছিল টেলরের বুকটা ঝাঁঝরা করে দিই, কিন্তু পরিস্থিতি আমাদের প্রতিকূল। টেলর নারকীয় কণ্ঠে হেসে উঠল,
জানোটা বলে কি চুল পেঁচানি পেতনি, নীলকুঠির পেছনে টোবায় এরা পড়েছিল, এরা পড়েছিল ওখানে কুমারী মেয়ে ডুবে মরবে কিভাবে, যত সব মূর্খ বেকারী নেটিভের কুসংস্কার, নীলকুঠির টোবায় কুমারী মেয়ে।
টেলরের শেষের হাসিটা যেন দপ করে নিভে গেল। ও কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পড়ল, চোখের তারা স্থির, মুখ থমথমে। আচমকা ওর এই পরিবর্তন দেখে মনে হল ওর কিছু একটা মনে পড়েছে। আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। টেলরকে দেখলাম জানালার কাছে এগিয়ে গেল। এবার এক দৃষ্টি ও চেয়ে আছে ডোবার দিকে, ডোবায় কিছু একটা দেখেছে বোধহয়। ধীর পায়ে পিছতে থাকল টেলর, ওর মুখের উপর ভয় বিরাজ করছে। আমি ঘাড় কোন রকমে উঁচু করে দেখলাম, ডোবার ওপারে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, চাঁদে ডালো গায়ে পড়েছে তার, খুব স্পষ্ট দেখা যাচ্ছে না তাকে, তবে কেউ যে আছে এটা ঠিক। টেলর পিছুচ্ছে, ওর হাত থেকে বন্দুক খসে পড়েছে। ঘরের মধ্যে উপস্থিত সিপাহীদের মধ্যেও চাঞ্চল্য লক্ষ্য করলাম। এরপরই হাড় কাঁপানো দৃশ্যটা ঘটল। কয়েদখানার দরজার নিচ দিয়ে সর্পিল গতিতে চুল প্রবেশ করতে দেখলাম, গোছা গোছা চুল, সরীসৃপের মতো দরজা জানলার ফাঁক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, এই ভেজা চুল আমি জলে ভাসতে দেখেছি। উম সাহেবের চোখ বিস্ময়ে ফেটে পড়ছে, তিনি অবাক হয়ে বললেন,
এসব কি?
দিগম্বর বলে উঠল,
চুল পেঁচানি পেতনি, অর্থাৎ ব্রজমোহন মিথ্যে বলেনি, চুল পেঁচানি পেতনি এখানেই আছে, ওই মেরেছে অত্যাচারী সাহেবদের।
দেখতে দেখতে ঘর চুলে ভর্তি হল, মেঝে ছাদ জানলা দরজা সব ছেয়ে আছে চুলে। সেবাইরা আতঙ্কে চুল লক্ষ্য করে গুলি ছুড়ল, ফল কিছু হল না, বাতাসে কেবল কয়েক গোছা চুল উড়ল। কিন্তু এরপরে ভয়ানক কাণ্ড ঘটল, গাছের শিকড়ের মতো কয়েকটা চুলের গোছায় গিয়ে এসে সেপাহীদের গলায় পিঁচিয়ে গেল। এক মুহূর্তে দম বন্ধ হয়ে মরল সেপাহীদের দল, কেবল টেলর বিস্ফারিত চোখ নিয়ে চেয়ে আছে, ভয় ওর পা জোড়া নড়ছে, মুখ রক্ত শূন্য, দেওয়ালে ঠেস দিয়ে টক টক করে কাঁপছে। ও সেপাহীরা মেঝেতে গড়িয়ে পড়তে চুলের রাশি যেভাবে এসেছিল সেভাবেই সরে গেল। জানলা দরজার ফাঁক গলে গোছা গোছা চুল বেরিয়ে গেল, আর তার পরক্ষণে কয়েদখানার দরজা খুলে গেল। আমরা প্রত্যেকেই চোখ কাঠের দিকে তাকিয়ে দেখলাম একটি অল্প বয়স্ক নারীর শরীর সেখানে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির শরীরে কোনো পোশাক নেই, তবুও তাকে নগ্ন বলা চলে না। সর্বাঙ্গে শ্যাওলা মাখা পাঁক লেগে আছে, আর তাতেই লজ্জা নিবারণ হচ্ছে। মাথার খোলা চুলে তার জড়িয়ে রয়েছে কচুরি পানার ফুল, চুলের গোড়া থেকে কাদা জল ঝরে ঝরে পড়ছে নিচে, বাতাসে পাঁকের গন্ধ। এই দৃশ্য আমি দ্বিতীয়বার দেখলাম। গভীর জঙ্গলের ভিতরের জলাশয়ে এই নারী তো দেখা দিয়েছিল আমাকে, তখন অবশ্য মেয়েটির শরীরে পাঁকের প্রলেপ ছিল না। মেয়েটি স্থির চোখে চেয়ে আছে টেলারের দিকে, টেলারের যেন নড়বার শক্তি নেই। উন সাহেবের চোখের পলক পড়ছে না, দিগম্বরেরও বিস্ময়ে চোয়াল ঝুলে আছে, কিন্তু আমি উত্তেজিত বোধ করছিলাম। মুখে দলা পাকানো কাপড় থাকার কারণে কথা বলবার ক্ষমতা ছিল না। কেবল কয়েকবার উন সাহেব আর দিগম্বরের দিকে তাকিয়ে অস্ফুট ভাষায় কিছু বলবার চেষ্টা করলাম। আমি বলতে চাইছিলাম, এই নারীকে এবং তার ভয়ানক কেশরাশিকে আমি আগেও দেখেছি অন্য রূপে। ওরা আমার অস্ফুট ভাষা বুঝল না, কেবল ফেটে পড়া দৃষ্টি নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল। কর্দমাক্ত মেয়েটি এবার ঘরের ভিতরে পা ফেলল। ওর জলবার সঙ্গে ঘরময় চেয়ে যাচ্ছে ডোবার পচা জল। ধীরে ধীরে মেয়েটি এগিয়ে গেল টেলারের কাছে, তারপর চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে গর্জে উঠল,
আমাকে চিনতে পারছিস সাহেব? চিনতে পারছিস আমাকে?
তুই তুই মরিস নি, তোকে তো তোকে তো
মরেছি সাহেব, আমি মরেছি। ওই পাখি ডুবে আমি মরে গেছি। তবে কি জানিস, শান্তি পাইনি আমি। আমার সম্মান লুট করে আমাকে বিবস্ত্র অবস্থায় জ্যান্ত ডোবার পাখি পুঁতে দিয়েছিলিস তোরা। মনে পড়ছে সাহেব? মনে পড়ছে? একা একটা মেয়েকে তিনজন মিলে ছিঁড়ে খেয়েছিলি। আমার অপরাধ, আমার অপরাধ কি ছিল? আমার আমার গরিব বাবা নীল চাষ করতে রাজি হয়নি, আর এই জন্য তুই আমাকে নীলকুঠিতে এনে অত্যাচার করলে, মেরে ফেললে। এখন দেখ তোর সঙ্গীদের কি অবস্থা করেছে। ওদেরকেও মাকে পুঁতে মেরেছি আমি। তুইও মরবি। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। আজকের পর থেকে যে সাহেব গরিব অসহায় চাষিকে জোর করে নীল চাষ করাতে বাধ্য করবে, আমি তাকে পাঁকে পুঁতে মারব। আর কোন মেয়ের সম্মান আমি নষ্ট হতে দেব না, বুঝেছিস? হ্যাঁ,
কথাগুলো কয়েকখানা দেওয়াল যেন ধসিয়ে দিতে চাইল। টেলারের বুকে ব্যথা উঠেছে, ও বুকের বাম দিক খামচে ধরে হাঁপাচ্ছে। মেয়েটি এবার মৃত ব্রজমোহনের কাছে এগিয়ে গেল। তারপর ব্রজমোহনের মৃতদেহ আঁকড়ে কেঁদে চলল। এই ঘটনার পর আমাদের বুঝতে অসুবিধা হল না যে এই হল ব্রজমোহনের সেই কন্যা, যাকে অত্যাচারী নীলকর টেলার জোর করে তুলে এনেছিল নীলকুঠিতে, যাকে উদ্ধার করবার লক্ষ্যেই আমরা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিলাম। মেয়েটি যখন কেঁদে চলেছে, ঠিক সেই সময় লক্ষ্য করলাম ওর মাথার থেকে এক গোছা চুল সর্পের মতো এগিয়ে এসে আমাদের বাঁধনের মধ্যে প্রবেশ করে দড়ি ছিঁড়ে দিল। আমরা সোজা হয়ে দাঁড়ালাম। এরপর মেয়েটি চুলের ডগায় টেলারকে পেঁচিয়ে টেনে নিয়ে চলল ডোবার দিকে। আতঙ্কে পাথর হয়ে গেছে টেলার, কয়েকবার গোঙারির মতো শব্দ করে ওর মুখের ভাষা পুড়িয়ে গেল। ডোবার কাছে পৌঁছে ধীরে ধীরে পঙ্কিল জলে নেমে গেল মেয়েটি, সেই সঙ্গে টেলারকেও টেনে নিল নোংরা জলে। টেলার আর্তনাদ করার সময়টুকুও পেল না।
চুল পেঁচানি বেদনির কথা আমিও শৈশবকালে পিতামাতার মুখে শুনেছি। জলাশয়ের তলায় তারা বসবাস করে, কেউ জলে নামলে পায়ে চুল পেঁচিয়ে টেনে নেয়। তাদের এই মানুষ মারবার কৌশলের কারণেই তাদের নাম হয়েছে চুল পেঁচানি বেদনি। তাদের এতকাল খারাপ বলেই জানতাম, কিন্তু একজন নিরীহ চাষির মেয়ে তার প্রতি এবং তার পরিবারের প্রতি অত্যাচারের বদলা পেতনিতে রূপান্তরিত হয়ে নিয়ে গেল, এই ঘটনাকে আমি কিছুতেই খারাপ বলব না। অবশ্য নীলকর সাহেবদের সাহায্য করতে এমন অলৌকিক শক্তির উত্থানের প্রয়োজন আছে, কি কি বলেন কর্তা?
তা তো বটেই, কৌশল করে ব্রিটিশরা আমাদের হাত যেভাবে বেঁধে রেখেছে তাতে প্রজা মঙ্গলার্থে অপার্থিব শক্তিরই প্রয়োজন। তবে এক মুহূর্তের জন্য ব্রজমোহনের মৃত কন্যাকে চুল পেঁচানি পেতনি বলে আমার মনে হয়নি ক্ষীরদ। মনে হয়েছিল দুষ্টের দমন করতে স্বয়ং মা কালী বুঝি মর্তে নেমে এসছেন।
যে ঘটনা শোনালেন কর্তা তা সহজে ভুলবার নয়, কিন্তু এর পরে কি ঘটল? অর্থাৎ ব্রিটিশরা আপনাদের প্রতি কোনো কড়া পদক্ষেপ নেননি?
আমরা ওখান থেকে চলে আসার পর পরবর্তীকালে ঘটনাটা অন্য আকার নেয়। আসলে টেলার সাহেবের সমস্ত কার্যকলাপের খবর ব্রিটিশ রাজযোগ্যের কাছে ছিল না। টেলার নিজের ইচ্ছে মতো চাষিদের অত্যাচার করত। নীলকুঠির বন্ধ ঘরে এমন অনেক কিছুই ঘটেছিল যার খবর বাইরে যেত না। এই ঘটনাটিকেও ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছিল। দেখো কারণ অনেক, আমাদের ক্রিয়াকলাপের কিছুটা দোষ বিপ্লবীদের ঘাড়েই পড়েছিল। অনেকের অনুমান এসব বিপ্লবীদের কোনো গুপ্ত সংগঠন ঘটিয়েছে যাদের কোনো হদিশ পাওয়া যায়নি। অপরদিকে তদন্তে নেমে ব্রিটিশ সাহেবরা কোনো কুলকিনারা পায়নি। মৃত মানুষগুলোর দেহে চুলের বোঝা পেঁচিয়ে থাকতে দেখে ওরা হকচকিয়ে গিয়েছিল। আবার ব্রজমোহনকে মৃত অবস্থায় কুঠিতে পেয়ে ওরা ঘটনাটা ঢাকা চাপা দিতে চেয়েছিল, কারণ ব্রজমোহনের নীলকুঠিতে মৃত্যু হয়েছে কথা প্রচার পেলে নীল চাষে বাধা আসত, চাষিরা বিদ্রোহী হত। সর্বোপরি এই ঘটনার সঙ্গে উট সাহেবের জড়িয়ে পড়ার কারণে অস্বস্তি বেড়েছিল ব্রিটিশদের। ইংরেজ সাহেবদের বিরুদ্ধে একজন ইংরেজ সাহেবের লড়াই নিশ্চয়ই ওরা প্রকাশ করতে চাইবে না। তাছাড়া আমরাও বছরখানেক কি তারও বেশি গা ঢাকা দিয়েছিলাম। আমাকে আর দিগম্বরকে শহরে পাঠাবার ব্যবস্থা করেন আমার পিতা। সেখানে পৌঁছে দেখি উট সাহেব আগে ভাগেই উপস্থিত আছেন। ঘটনাটা আমার পিতার জমিদারি পর্যন্ত গড়িয়েছিল। ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছিলেন পিতাকে, তবে উপযুক্ত প্রমাণের অভাবে কিছু অর্থ জরিমানার মধ্যে দিয়ে বিষয়টার নিষ্পত্তি হয়। তিনজন সাহেব এবং সেপাহীদের মৃত্যুর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না, এটা সত্য। অপরাধ বলতে আমরা সাহেবের গায়ে হাত তুলেছিলাম আর টেলর সাহেবকে বন্দি করেছিলাম, কিন্তু সেসব বলবে কে? কেউ তো বেঁচে নেই। আর টেলর নিজে থেকেই এত বড় ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিল। চরম মুহূর্তেও কোম্পানির কাছে কিছুই জানাতে চায়নি। আমাদের প্রতি ওর ব্যক্তিগত আক্রোশ ছিল কিনা।
শশী মুখুজ্জেকে এই পর্যন্ত বলে থামতে হল, কারণ চাকর নিধিরাম চৌকাঠের সামনে এসে দাঁড়িয়েছে। ওর আসার কারণ অনুমান করতে পেরেছেন জমিদার শশী মুখুজ্জে। তিনি ঝটপট ট্যাঙ্ক ঘড়িটা বার করে দেখলেন, তারপর বললেন,
এই সর্বনাশ, অনেক রাত হয়ে পড়ল, শিগগির সকলে দালানের দিকে চলো। তোমাদের মা ঠাকুর না খেয়ে অপেক্ষা করছে, তোমাদের না খাইয়ে কিছুতেই জল স্পর্শ করবে না। চলো চলো।
শুনলেন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জের সিরিজের গল্প নীলকুঠির জলজ প্রীতিনি। গল্প পাঠিয়েছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে সায়ক, কৌশিক, দিতিপ্রিয়া, অমিত, নীল, সৌমিক, বুভাই, রূপঙ্কর এবং আমি তমাল। স্ক্রিপ্টিংয়ে শালিনী, শব্দগ্রহণে মধুরিমা, আবহ নির্মাণে সায়ন। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি।